Harrison Rowe.
নমস্কার, 221 বি হ্যারিসন রোড থেকে বলছি। আমি সুমিতেন্দ্র, আর আমি প্রত্যয়। আজ সিজন 3 প্রথম এপিসোড, স্যার আর্থার কনন ডয়েলের লেখা শার্লক হোমসের কাহিনী, দি অ্যাডভেঞ্চার অফ দি প্রায়রি স্কুল। উই আর আ প্রাউড মেম্বার অফ বেঙ্গলি অডিও স্টোরি নেটওয়ার্ক। এই বেঙ্গলি অডিও স্টোরি নেটওয়ার্ক মানে ব্যানের মধ্যে যারা অডিও স্টোরি চ্যানেল আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। এই গল্পে আমাদের সাথে কাজ করেছে আড্ডাবাজ এবং গল্পের জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আগের গল্পে মানে তান্ত্রিক ঠাকুর বিশাঙ্কতে 86.7 তোমার এফএমকে অসংখ্য ধন্যবাদ। গল্পটি ট্রান্সলেট করেছেন অনন্যা রায় চৌধুরী। শার্লকের ভূমিকায় সুমিতেন্দ্র, ওয়াটসনের ভূমিকায় আমি প্রত্যয়, ডিউক অফ হোল্ডারনেসের ভূমিকায় আড্ডাবাজ চ্যানেলের প্রদীপ্ত চৌধুরী, এবং ডক্টর হাক্সটেবলের ভূমিকায় গল্পের জন্য চ্যানেলের সৌমেন সাহা, জেমস ওয়াইল্ডারের ভূমিকায় সুমক, রিউবেন হিউজের ভূমিকায় সার্থকী। শুরু হচ্ছে সিজন 3 এপিসোড 1, স্যার আর্থার কনন ডয়েলের লেখা শার্লক হোমসের কাহিনী, দি অ্যাডভেঞ্চার অফ দ্য প্রায়রি স্কুল।
আমাদের বেকার স্ট্রিটের এই ছোট্ট রঙ্গমঞ্চে অনেকের অনেক রকম নাটকীয় আসা যাওয়া দেখেছি, কিন্তু ডক্টর থর্নিক্রফট হাক্সটেবল, যিনি কিনা এমএ পিএইচডি এমন বহু ডিগ্রির অধিকারী, তাঁর প্রথম আবির্ভাবের মতন চমকপ্রদ ও আকস্মিক নাটকীয় ঘটনা আর কখনো দেখেছি কিনা ঠিক মনে পড়ে না। রাশি রাশি ডিগ্রির অনুপাতে অতি পুচকে একটা কার্ড আসার কয়েক সেকেন্ড পরেই ঘরে ঢুকলেন ভদ্রলোক। তার চেহারাখানা যেমন বিপুল তেমনই জমকালো, সব মিলিয়ে দেখলে একটু শ্রদ্ধাই জাগে। মনে হয় এমন দশায় যার, তিনি আর যাই হোক না কেন অন্তঃসার শূন্য নন এবং ভরপুর আত্মবিশ্বাসী। কিন্তু আশ্চর্য, এমন চেহারা হওয়া সত্ত্বেও দরজাটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে প্রথমেই সামনের টেবিলটা ধরে তিনি টলমল করে উঠলেন, তারপর দরাম করে পড়ে গেলেন বেয়ার স্কিন হার্থ রকটার উপর। ফায়ারপ্লেসের পাশে বিছানো ভাল্লুকের চামড়ার রকটার উপর হাত পা ছড়িয়ে পড়ে রইল তাঁর জ্ঞানহীন বিশাল বনেদি শরীর। হোমস ব্যস্ত হয়ে তড়ি ঘড়ি একটা কুশন এনে গুজে দিল তার মাথার নিচে। আমি ফোঁটা ফোঁটা ব্র্যান্ডি ঢালতে লাগলাম তার দুই ঠোঁটের ফাঁক দিয়ে। তার পাশাপাশি ওই সময় ওনার নার্ভ পরীক্ষা করলাম আমি। বুঝলাম জীবনের ধারা অতীব ক্ষীণভাবে বয়ে চলেছে এই সুতোর মতো এতটুকু সরু অংশ দিয়ে। আচ্ছা শার্লক, আমার কি মনে হয় জানো, ইনি খুব সম্ভবত খিদে আর ক্লান্তিতে একেবারে ভেঙে পড়েছেন। আমি যা বুঝছি তাতে এইটা বেশ স্পষ্ট যে ভদ্রলোকের শরীরের সে শক্তি বিন্দুটুকু ব্যয় করেছেন এই বেকারস্ট্রিটে আসার জন্য, কি বল? তার পকেট থেকে রেলের টিকিটটা বার করে হোমস বলল,
দেখো ওয়াটসন, উনি উত্তর ইংল্যান্ডের ম্যাকলটন থেকে এসেছেন, আবার ওখানকার রিটার্ন টিকিটটাও কাটা আছে দেখছি। এখন তো 12টাও বাজেনি, অর্থাৎ বোঝাই যাচ্ছে ভদ্রলোক তাহলে বাড়ি থেকে বেশ সকাল সকাল রওনা হয়েছিল।
এমন সময় ভদ্রলোকের কুঁচকানো চোখের পাতা অল্প কেঁপে উঠল, তারপরেই তিনি একজোড়া শূন্য দৃষ্টিসহ ধূসর চোখে ফ্যাল ফ্যাল করে তাকালেন আমাদের দিকে। পরমুহূর্তেই ধড়মড় করে উঠে বসলেন, একেবারে দাঁড়িয়েই পড়লেন। তার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারলাম নিজের এমন বেসামাল অবস্থা দেখে খুবই লজ্জায় পড়েছেন। ডক্টর হাক্সটেবল বললেন,
আমার এই দুর্বলতা মাফ করবেন মিস্টার হোমস,
আসলে চিন্তা ভাবনা করতে করতে ভিতরে ভিতরে একেবারে ভেঙে পড়েছি। যদি কিছু মনে না করেন, মানে এই একটু এক গ্লাস দুধ আর একটা বিস্কিট পেলেই পুনরায় আবার চাঙ্গা হয়ে উঠব। আসলে টেলিগ্রাম পাঠিয়ে ব্যাপারটার গুরুত্ব বোঝানো যেত না, তাই আর কি নিজেই আসতে গিয়ে ধন্যবাদ।
একটু গরম দুধ ও বিস্কিট খেয়ে আবার সমহিমায় ফিরলেন ডক্টর হাক্সটেবল। ধীরে ধীরে রক্তশূন্য চেহারায় আলো ফিরল। তিনি চেয়ারে বেশ জাঁকিয়ে বসতে বসতে বললেন,
মিস্টার হোমস, বলছিলাম কি আমার সাথে পরের ট্রেনটা ধরে কাইন্ডলি একবার মাকেলটন চলুন।
এই রে, বড্ড মুশকিল হয়ে গেল দেখছি আপনার অনুরোধটা রাখা। আসলে ডক্টর ওয়াটসনও জানেন আমি বর্তমানে একটু ব্যস্ত, একদিকে এই ফেরার্স ডকুমেন্টগুলো, আর এছাড়া ওইদিকে আবার হাইকোর্টে অ্যাবারগেভিনি মার্ডারের কেসটার মামলা শুরু হবে কয়েকদিন পরেই। বুঝতেই পারছেন খুব একটা জরুরি বিষয় ছাড়া এই মুহূর্তে আপনার সাথে।
জরুরি? মিস্টার হোমস, আপনি কি ডিউক অফ হোল্ডারনেসের একমাত্র ছেলের অ্যাবডাকশনের খবরটা জানেন না?
হোয়াট, মানে আপনি কি রিটায়ার্ড ক্যাবিনেট মিনিস্টারের কথা বলছেন?
এক্স্যাক্টলি। আসলে খবরটা আমরা পাবলিক করতে চাইনি, কিন্তু গতকাল গ্লোব পত্রিকায় এই নিয়ে অল্পবিস্তর খবর বেরিয়েছে, আমি ভাবলাম হয়তো আপনি দেখেছেন।
হোমস তার লম্বা হাতটা বাড়িয়ে তার এনসাইক্লোপিডিয়ার এইজ ভলিউমটা তুলে নিল।
দেখি,
হোমস এবার এক মনে পড়ে গেল, এই ডিউক যে ক্রাউনের গুরুত্বপূর্ণ এক প্রজা, শুধু তাই নয়,
বাবা এ তো বিশাল ব্যাপার,
দেশের মধ্যে বিশাল প্রতিপত্তির অধিকারী।
সিন্স দ্য 1900s ম্যারিড ইডিথ, ডটার অফ চার্লস অ্যাপলডোর, 1888 হেয়ার এন্ড অনলি চাইল্ড, লর্ড সল্টার।
হোমসের পড়া শেষ হওয়ার পর ডক্টর হাক্সটেবল বললেন,
মিস্টার হোমস, আপনাকে শুধু জানিয়ে রাখি, মানে যদিও আমি জানি যে আপনি আপনার মনের মতো কেস পেলে ছাড়েন না, তা সত্ত্বেও বলে রাখি, হিজ গ্রেস তার ছেলের সন্ধানকারীর জন্য £5,000 পুরস্কার ঘোষণা করেছেন, এবং কিডন্যাপারের নাম বলতে পারলে আরও £1,000।
ইটস এ প্রিন্সলি অফার, নো ডাউট। আপনি আগে আমাকে পুরো বিষয়টা সবিস্তারে বলুন মিস্টার হাক্সটেবল। আমি আপনার সাথে যাব কি না সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনি এখন কি বলবেন তার উপর।
শার্লকের এই কথায় ডক্টর হাক্সটেবল বোধহয় একটু ভরসা পেয়ে স্বচ্ছন্দ ও সাবলীলভাবে গড়গড় করে বলতে শুরু করলেন তাঁর কাহিনী। তাঁর প্রত্যেকটা উচ্চারণ ও বর্ণনার ভঙ্গির মধ্যে দিয়ে ঠিকরে পড়তে লাগল নতুন উদ্দীপনাময় প্রাণশক্তি।
জেন্টলম্যান, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, দ্য প্রায়োরি স্কুল এক প্রিপারেটরি স্কুল, যেখানে উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করার জন্য স্টুডেন্টদের প্রশিক্ষণ দেওয়া হয়। 3 হপ্তাখানেক আগে ডিউক অফ হোল্ডারনেস, যিনি আগে পূর্ণমন্ত্রী ছিলেন, তিনি তার সেক্রেটারি মিস্টার জেমস ওয়াইল্ডারকে পাঠালেন তাঁর একমাত্র ছেলে এবং উত্তরাধিকারী 10 বছরের লর্ড সল্টায়ারকে আমার স্কুলে ভর্তি করবার জন্য। সেই দিন সত্যি খুব আনন্দিত হয়েছিলাম এইটা ভেবে যে তাহলে সত্যি সত্যি আমার স্কুলের সুনাম চরমে পৌঁছতে চলেছে, কিন্তু ঘুণাক্ষরেও বুঝতে পারিনি যে আমার জীবনের চরমতম দুর্ভাগ্যের সূচনার চিহ্ন আঁকা হয়ে গেল অজান্তেই। মে মাসের প্রথম তারিখে পৌঁছল ছেলেটি, ভারী মিষ্টি তার স্বভাব। পৌঁছানোর পরই গ্রীষ্মের পাঠক্রম শুরু হলো সেই দিন থেকেই। 2 দিনেই প্রায় আমাদের সবার সঙ্গে সে সহজেই মিশে গেল। দেখুন মিস্টার হোমস, আমি একদমই অবিবেচক নই, আর এই ধরনের কেসে অর্ধেক বলাটা সমীচীন নয়, তাই অকপটেই সব খুলে বলছি। যত দিন যেতে লাগলো আমার মনে হলো ছেলেটি তার বাড়িতে খুব একটা সুখে ছিল না। ডিউকের বিবাহিত জীবন সুখের নয়, ইটস অ্যান ওপেন সিক্রেট। শেষ অবধি ডিউকের বিবাহ বিচ্ছেদও হয়ে যায়। অবশেষে বিবাহ বিচ্ছেদের পর ডিউকের স্ত্রী ডাচেস চলে যান দক্ষিণ ফ্রান্সে। ডিউক ও ডাচেসের সম্পর্কের বিচ্ছেদ ঘটলেও ছেলেটি যেহেতু তার মাকে খুব ভালোবাসত, তাই ছেলের সমস্ত সহানুভূতি আগাগোড়া মাই পেয়ে এসেছে,
এই সব কথা সবারই জানা প্রায়। আর শুধুমাত্র ছেলের মায়ের প্রতি অগাধ সহানুভূতি দেখেই ডিউক সিদ্ধান্ত নেন ছেলেকে আমাদের প্রতিষ্ঠানে পাঠিয়ে দেবার, এবং তা করেনও। দিন পনেরোর মধ্যেই আমাদের সকলের বড় আপন হয়ে উঠেছিল ছোট্ট লর্ড। বাইরে থেকে যতটা বুঝেছিলাম, আমাদের সান্নিধ্যে এসে সে মনে মনে বেশ খুশি হয়েছিল। কিন্তু তেরোই মে অর্থাৎ সোমবার রাত্রে তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল দ্য প্রায়োরিতে। ওর ঘর তিনতলাতে ছিল, একটা বড় ঘর পেরিয়ে তবেই ওর ওই নির্দিষ্ট ঘরে প্রবেশ করা যেত। দুজন ছেলেও সেই রাত্রে ওই বড় ঘরটিতে শুয়েছিল, কিন্তু তারা ঘরের মধ্যে দিয়ে লর্ড বা অন্য কাউকেই যেতে দেখেনি, আর কোনো রকমের শব্দও শুনতে পায়নি। কাজেই সল্টার যে ওই দিন ওই রাত্রে সেই ঘর দিয়ে যায়নি তাতে কোনো সন্দেহই নেই। তার নিজের ঘরের জানলা খোলা ছিল, জানলা থেকে মাটি পর্যন্ত মোটা আইভিলতার ঝোপ থাকায় আমরা তন্ন তন্ন করে মাটিতে পায়ের ছাপ খুঁজেছিলাম, কিন্তু কোনো ছাপ খুঁজে পাইনি। তবে একটা কথা স্পষ্টই বুঝেছিলাম যে আমরা পায়ের ছাপ খুঁজে পেলাম না ঠিক কথা, তবুও সে এই পথ দিয়েই বেরিয়েছে, কারণ এই পথ দিয়ে যাওয়া ছাড়া আর বেরোনোর কোনো উপায়ই নেই। মঙ্গলবার সকালে সাতটাতে আমরা জানতে পারলাম যে লর্ড সল্টার ঘর থেকে উধাও হয়েছে। বিছানা ভাঁজ দেখে বুঝলাম সে রাত্রে ঘুমিয়েছিল, কিন্তু যাওয়ার আগে স্কুলের পোশাক, কালো রঙের জ্যাকেট আর গাঢ় ধূসর রঙের ট্রাউজারটা পরে নিয়েছে। ঘরে কোনো বাইরের অর্থাৎ তৃতীয় ব্যক্তির ঢোকার চিহ্ন খুঁজে পাওয়া গেল না। যদি লর্ডকে নিয়ে যাওয়ার সময় কোনো ধস্তাধস্তি বা চেঁচামেচি হতো, তাহলে আমি নিশ্চিত সেই শব্দ ঠিকই পৌঁছে যেত কন্টারের কানে, কারণ কন্টারের ঘুম খুবই পাতলা, আর বয়সও এদের চাইতে একটু বেশি। ও, আপনাদেরকে বলে রাখি, কন্টার নামের এই ছেলেটি সেই দিন রাত্রে ওই বড় ঘরে শুয়েছিল। লর্ড সল্টার এর অন্তর্ধানের খবর কানে আসা মাত্রই আমি স্কুলের প্রত্যেককে, মানে ছাত্র শিক্ষক থেকে শুরু করে চাকর বাকর পর্যন্ত, প্রত্যেকের নাম ধরে ধরে মিলিয়ে নিলাম। আর মেলাতে গিয়েই বুঝলাম লর্ড সল্টার একা নিখোঁজ নয়, জার্মান মাস্টার হেইডিগারও তার সাথে সাথে উধাও। তারও ঘর ঠিক তিনতলায় এবং লর্ড সল্টারের ঘরের ঠিক মুখোমুখি। বিছানা দেখে বুঝলাম হেইডিগারও ঘুমিয়েছিল সেই রাত্রে, কিন্তু মেঝের ওপর পড়ে থাকা শার্ট ও মোজা দেখে মনে হলো কোনো রকমের গায়ের পোশাকখানা জড়িয়েই তাঁকেও বেরিয়ে যেতে হয়েছে। লনের ওপরে তার পায়ের ছাপ দেখে আমি নিশ্চিত যে সেও আইভি লতা বেয়েই নেমেছে, আর তাই জন্যে পায়ের ছাপ স্পষ্ট ছিল। লনের পাশেই ছোট্ট একটা শেডের তলায় ওর বাইসাইকেল থাকত, কিন্তু ওই দিন শেড খুলে দেখতে পাই বাইসাইকেলটা নেই। এর থেকে বুঝতেই পারি যে বাইসাইকেল চেপেই সে উধাও হয়ে গেছে। এই হেইডিগার ভদ্রলোকটিকে আমি আমার প্রতিষ্ঠানে বহাল করেছিলাম একজন খুব নির্ভরযোগ্য ব্যক্তির সুপারিশের কারণে। বছর দুই হলো তিনি আমার প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন। ভদ্রলোক সবসময় বড় মুষড়ে থাকতেন, কথাবার্তাও খুব একটা বলতেন না কারোর সাথেই। এক কথাই বলতে পারি, ছাত্র বা শিক্ষক কেউই তাকে তাঁর এই স্বভাবের জন্যে আপন ভাবতে পারত না। সে যাই হোক, আজ পর্যন্ত ওদের কোনো খোঁজই পাইনি। অর্থাৎ মঙ্গলবার আমরা যে তিমিরে ছিলাম, আজ বৃহস্পতিবার সকাল হয়ে গেল, তাও সেই তিমিরেই রয়েছি। ওদের অন্তর্ধানের ব্যাপারে এক চুল এগোতে পারিনি। হোল্ডারনেস হলেও খোঁজ নিয়েছিলাম। প্রায়োরি স্কুল থেকে হোল্ডারনেস হলের দূরত্ব মাত্র ওই কয়েক মাইল হবে। তখন ভেবেছিলাম যে হঠাৎ করে হয়তো লর্ড সল্টায়ারের বাবার জন্যে মন খারাপ করেছে, তাই সে হোল্ডারনেস হলে ফিরে গিয়েছে, কিন্তু সেইখানেও কোনো খবর পাওয়া গেল না তার। উত্তেজনা উদ্বেগে ডিউকের যে কী অবস্থা হয়েছিল তা আশা করি বলে বোঝাতে হবে না আপনাদের। এইদিকে চিন্তাতে চিন্তাতে আমার অবস্থা যে খুবই সঙ্গীন সেটি তো আপনারা এইমাত্র নিজের চোখেই দেখলেন। এই তিন দিন ধরে তীব্র উৎকণ্ঠা ও দায়িত্ববোধ কুড়ে কুড়ে শেষ করে ফেলেছে আমার সমস্ত নার্ভের শক্তিকে।
নোটবুক বার করে কয়েকটি পয়েন্ট টুকে নিল হোমস, তারপর কড়া সুরে বলল,
এত দেরিতে আমার কাছে এসে খুব অন্যায় করেছেন আপনি। বেশ গুরুতর অসুবিধার মধ্যে দিয়ে আমায় এখন তদন্ত করতে হবে। যেমন ধরুন, তিন দিন বাদে আইভি লতা বা লন দেখে কোনো বিশেষজ্ঞের পক্ষেই খুব একটা কিছু বোঝা কিন্তু সম্ভব নয়।
মিস্টার হোমস, এতে আমার কোনো দোষ নেই। আপনি বিশ্বাস করুন, এই সম্পূর্ণ ব্যাপারটি ডিউক নিজেই পাঁচকান হতে দেননি। তিনি চান না তাদের পারিবারিক অশান্তি ও কেলেঙ্কারি প্রকাশ্যে চলে আসুক।
সবই তো বুঝলাম, কিন্তু এই এই মাঝের তিনটে দিন সম্পূর্ণ নষ্ট হয়েছে। এছাড়া ওই কেসটা নিয়ে প্রথম থেকেই আপনারা যা করেছেন, আর কি বলবো, অত্যন্ত নিন্দনীয়।
আমিও সেইটা ভালো করে বুঝতে পারছি মিস্টার হোমস, কিন্তু আমার যে কিছুই করার ছিল না।
তবু আমার বিশ্বাস যে এই সমস্যার সমাধান আমি নিশ্চয়ই করতে পারবো। কেসটা আমি নিলাম ডক্টর হক্সটেবল। আচ্ছা, আরেকটা কথা, লর্ড সল্টায়ারের আর জার্মান মাস্টারের মধ্যে কি কোনো যোগসূত্র খুঁজে পেয়েছেন?
ডক্টর হক্সটেবল মাথা নাড়িয়ে বলে উঠলেন,
না না, একেবারেই না।
আচ্ছা, ছেলেটি কি এই এই জার্মান মাস্টারের ক্লাসেই ছিল?
না, ছেলেটি মাস্টারের ক্লাসে পড়তো না, আর যতদূর জানি দুজনের মধ্যে কখনো কোনো রকম কথাবার্তাও হতো না।
ঘাড় নাড়িয়ে হোমস এইবার বলে উঠল,
আচ্ছা, এই বাচ্চা ছেলেটির কোনো বাইসাইকেল ছিল নাকি?
না না মিস্টার হোমস, তার কোনো বাইসাইকেল ছিল না।
দ্বিতীয় কোনো বাইসাইকেল উধাও হয়নি তো?
না মিস্টার হোমস, আর দ্বিতীয় কোনো বাইসাইকেল তো চুরি হয়নি।
আপনি নিশ্চিত হয়েই বলছেন তো এটা?
হ্যাঁ হ্যাঁ, একদম নিশ্চিত করে বলতে পারি, আর কোনো বাইসাইকেল খোয়া যায়নি।
আপনি কি মনে করেন মাঝরাতে জার্মান মাস্টার ছেলেটাকে কোলে নিয়ে বা বগল দাবা করে গা ঢাকা দিয়েছেন? না, আসলে আমি এই ঘটনা সম্পর্কে আপনার থিওরিটাও শুনতে চাইছি মিস্টার হক্সটেবল।
আমার মনে হয় বাইসাইকেলের ব্যাপারটি সম্পূর্ণ ধোঁকা ছাড়া আর কিছুই নয়। বারবার আমার মন বলছে যে আসলে সাইকেলটা লুকিয়ে রেখে ওরা দুজনেই হাঁটা দিয়েছে অন্য কোনো গোপন জায়গার দিকে।
মানে মিসডিরেকশন, কিন্তু এটা একটু বিদঘুটে ধরনের মনে হচ্ছে না? একটু ভালো করে ভেবে দেখুন তো। আর একটা কথা, শেডে মাস্টারের সাইকেল ছাড়া কি আর অন্য কোনো সাইকেল ছিল না?
অন্যান্য কয়েকটা সাইকেল তো ছিলই।
তাহলে আপনার থিওরি অনুযায়ী ধরে নিচ্ছি দুজনেই সাইকেল চড়ে গা ঢাকা দিয়েছে, আর ঠিক এই ধারণাটাই যদি হাইডিগার আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে থাকেন, তাহলে কিন্তু তার পক্ষে কেবলমাত্র একটা সাইকেল নয়, এক জোড়া সাইকেল লুকানো উচিত। কিন্তু সে একটা লুকালো কেন? একটু ভালো করে ভেবে দেখুন দেখি।
হ্যাঁ, ঠিকই বলেছেন মিস্টার হোমস, আপনি বলার পরে আমারও এখন তাই মনে হচ্ছে।
আমার শুধু মনে হচ্ছে না, আমার স্থির বিশ্বাসই যে এইটাই স্বাভাবিক। মিসডিরেকশনের থিওরিটা কিন্তু এইখানে টিকছে না ডক্টর। তদন্ত শুরু করার পক্ষে ঘটনাটির গুরুত্ব অনেকখানি, আর আস্ত একটা সাইকেল বেমালুম লোপাট করে নিয়ে গিয়ে লুকিয়ে রাখা বা নষ্ট করে ফেলাটাও খুব একটা সহজ নয় কিন্তু। আর একটা প্রশ্ন আছে, নিখোজ হওয়ার আগের দিন কেউ কি লর্ড সল্টায়ারের সঙ্গে দেখা করতে এসেছিল?
না, কেউ দেখা করতে আসেনি মিস্টার হোমস।
আচ্ছা, তাহলে কোনো চিঠিপত্র এসেছিল?
হ্যাঁ, তা এসেছিল বটে, একটি চিঠি, তবে সেটি তার বাবারই লেখা।
আপনি কি করে জানলেন যে ওই চিঠিটা তার বাবাই তাকে পাঠিয়েছিলেন? আপনি কি ছেলেদের নামে যা যা ব্যক্তিগত চিঠি আসে সেগুলো খোলেন?
না না মিস্টার হোমস, আমি কারো নামে আসা ব্যক্তিগত চিঠি খুলি না, তবে এই চিঠিটা যে ডিউকের থেকেই এসেছে তা বুঝেছিলাম চিঠির ওপরে থাকা হোল্ডারনেস হাউসের কোর্ট অফ আর্মস দেখে। আর চিঠিতে ডিউকের আড়ষ্ট হাতের লেখা ছিল। আমি জানি অমন হাতের লেখা তার ছাড়া আর কারুর না, সে নিজের হাতে ঠিকানা লিখেছিল। আর সব থেকে বড় কথা হলো, এই চিঠির কথা ডিউকেরও মনে আছে।
এই চিঠিটা পাওয়ার আগে সে শেষ চিঠি কবে পেয়েছিল মনে আছে? আর হ্যাঁ, আরেকটা কথাও একটু মনে করে বলুন তো দেখি, ফ্রান্স থেকে কি কোনো চিঠি এসেছিল তার নামে?
এই চিঠিটা ছাড়া এখনো পর্যন্ত আর অন্য কোনো চিঠি আসেনি তার নামে মিস্টার হোমস। ফ্রান্সের থেকেও কোনো চিঠি তার নামে আসেনি কোনো দিনও।
হোমস কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে,
আউটসাইডার আউটসাইডার। দুটো জিনিস হতে পারে, এক, হয় ছেলেটিকে কেউ জোর জবরদস্তি করে নিয়ে গেছে, আর না হলে দুই, সে নিজের ইচ্ছেতেই গেছে। এইবার যদি ধরে নি সে স্বেচ্ছায় গিয়েছে, তাহলে কিন্তু একটা কথা মাথায় রাখতেই হবে, যে নিশ্চয়ই সে বাইরের জগৎ থেকে কোনো রকম কিছু উৎসাহ বা প্রেরণা পেয়েছে, তাই সে ঘর ছেড়ে বেরিয়ে গেছে। না হলে তার মতো এই বয়সের একজন ছেলে মানুষের পক্ষে এমন ধরনের ডানপিটে কাজ করা খুব একটা সম্ভব নয়। আর যদি কেউ সামনাসামনি এসে উৎসাহ বা অনুপ্রেরণা না দিয়ে থাকে, তাহলে ধরে নিতে হবে যে সে চিঠিপত্র মারফত এই উৎসাহ পেয়েছে।
সবই বুঝতে পারছি মিস্টার হোমস, আমার যা যা জানা ছিল তা সবই আপনাদের বলে দিলাম। এর বাইরে আপনাকে মনে হচ্ছে না এই ব্যাপারটি নিয়ে খুব বেশি সহায়তা করতে পারবো বলে। তবে আমি যতদূর জানি তাতে পুরোপুরি নিশ্চিত হয়ে বলতে পারি যে তাকে তার বাবা ছাড়া আর কেউই প্রায়োরিতে থাকাকালীন কোনো চিঠি লেখেনি।
আর আপনার কথা অনুযায়ী যেদিন ছেলেটি উধাও হয়ে গেল ঠিক সেই দিনই তার বাবার চিঠিটা এসেছিল, তাই তো? আচ্ছা ডক্টর, আমার আরেকটা কথাও একটু বলুন তো ভেবে, এই বাবা ছেলের সম্পর্ক ঠিক কেমন ছিল একটু ভেবে বলুন।
দেখুন মিস্টার হোমস, একটা সোজাসাপটা কথা আপনাকে জানিয়ে রাখি, হিজ গ্রেস নিজের ছেলে বলে শুধু না, কারোর সাথেই বন্ধুত্বের সম্পর্ক রাখেন না। দেশ ও দশের কাজের মধ্যেই তাকে ডুবে থাকতে হয় অহরহ, কাজেই সাধারণ মানুষের মতো আবেগ উচ্ছ্বাস স্নেহ ভালোবাসা এসবের কোনোটারই নামগন্ধ নেই তার মধ্যে। তবে এইসবের মাঝেই সব কিছু সামলে তিনি যতটা পারতেন তার ছেলেকে স্নেহ ও ভালোবাসায় ভরিয়ে রাখতেন, তাই তার কড়া স্বভাবের নমুনা কোনোদিনও দেখতে পায়নি ছেলেটা।
আই সি। আচ্ছা ডক্টর, আপনি তো বললেন ছেলেটা তার মাকে বেশি ভালোবাসত, তা এই কথাটা কোনোদিনও আপনি ছেলেটির বা ডিউকের মুখে শুনেছেন?
ডক্টর হাক্সটেবল এবার ভালো করে ভেবে নিয়ে উত্তর দিলেন,
হ্যাঁ মিস্টার হোমস, ছেলেটির মায়ের প্রতি একটু বেশি দুর্বলতা ছিল, তবে কখনো এই কথাটি ছেলেটির বা ডিউককে নিজের মুখে বলতে শুনিনি, এটা সম্পূর্ণ শোনা কথা। আসলে এটা আমাকে হিজ গ্রেসের সেক্রেটারি মিস্টার জেমস আমাদের মধ্যে কিছু গোপন কথাবার্তা চলাকালীন জানিয়েছিলেন।
বটে। আচ্ছা, লর্ড সল্টার নিখোঁজ হওয়ার পরে তার ঘর থেকে এই ডিউকের চিঠিটা কি আপনি পেয়েছিলেন?
না, চিঠিটা পাইনি। আর আমার ধারণা যে ওই চিঠিটি ছেলেটি যাবার সময় সঙ্গে করে নিয়ে গিয়েছে। আর হ্যাঁ মিস্টার হোমস, বলছি কি সময় তো অনেক বয়ে গেল, আমার মনে হয় আমাদের এইবার রওনা দেওয়াটা প্রয়োজন।
হ্যাঁ হ্যাঁ, চলুন ডক্টর, তাহলে রওনা দেওয়া যাক। মিনিট পনেরোর মধ্যেই আমি আর ওয়াটসন রেডি হয়ে নিচ্ছি, আর কোচটাকেও বলে দিই। তবে হ্যাঁ, একটা জরুরি কথা, আপনি ম্যাকেলটনে একটা টেলিগ্রাম করুন যে পুলিশ এখনও লিভারপুলেই তদন্ত চালাচ্ছে, তাহলে ইতিমধ্যে আমরা সেই জায়গায় পৌঁছে ধীরে সুস্থে কিছুটা কাজ এগিয়ে রাখতে পারবো। আমার ধারণা গন্ধটা এমন কিছু ফিকে হয়ে আসেনি যে আমার আর ওয়াটসনের মতো দুটো বাঘা হাউন্ডের নাকে তা ধরা পড়বে না।
সেই দিন সন্ধ্যায় পিক কান্ট্রির ঠান্ডা আবহাওয়া এসে পৌঁছালাম আমরা। ডক্টর হাক্সটেবেলের বিখ্যাত স্কুল এই অঞ্চলেই অবস্থিত। স্কুলে যখন আমরা পৌঁছালাম তখন আঁধার ঘন হয়ে এসেছে চারদিকে। ডক্টর হাক্সটেবল আমাদের সঙ্গে করে ঘরে ঢুকতেই দেখলাম টেবিলের উপর একটা ছোট্ট কাঠ পড়ে রয়েছে। বাটলার এগিয়ে গিয়ে তার কানে কানে কি যেন একটা বলে উঠল ফিসফিস করে। বাটলারের কথাটা শেষ হওয়া মাত্রই রীতিমতো উত্তেজিত হয়ে আমাদের দিকে তাকালেন ডক্টর।
ডিউক এসেছেন মিস্টার ওয়াইল্ডারকে সঙ্গে নিয়ে যেতে, তারা স্টাডিতে অপেক্ষা করছেন, প্লিজ আপনারা আমার সঙ্গে আসুন, ওনার সাথে আলাপটা করিয়ে দিই।
অতি বিখ্যাত এই রাজনীতিবিদকে আমি আগে অনেকবার ছবিতে দেখেছি, কিন্তু আজকে একেবারে সামনাসামনি দেখতে চলেছি। তাকে দেখার পর খেয়াল করলাম আসল মানুষটির সাথে ছবির মানুষের আকাশ পাতাল তফাৎ। তার দীর্ঘ চেহারায় উগ্র আভিজাত্যের ছাপ স্পষ্ট, পোশাক পরিচ্ছদ অতি নিখুঁত যা সুরুচির পরিচয় বহন করে। তার মুখটি পাতলা এবং বেশ গম্ভীর। তার নাকটি দীর্ঘ, যা সামনের দিকে অদ্ভুতভাবে বেঁকে বিরাজ করেছে তার মুখমণ্ডল। মরা মানুষের মতো ফ্যাকাশে মুখের ওপরে লাল টকটকে দাড়িটা কেমন জানি খুব বেমানান লাগছে। তার সুদীর্ঘ দাড়িখানি ঝুলছিল সাদা ওয়েস্ট কোটের ওপরে ঠিক ঝালারের মতো। কোটের ফাঁক দিয়ে উকি মারছিল ঘড়ির চকচকে সোনার চেনটা। এই কথা মানতেই হয় যে সত্যি রাজপুরুষের মতোই জমকালো তার চেহারাখানা। আমরা ঘরে ঢুকতেই ফায়ারপ্লেসের সামনে বিছানো হার্ট রাকটার উপর দাঁড়িয়ে পাথরের মতন কঠিন চোখ নিয়ে উনি আমাদের দিকে তাকালেন। এইবার ভদ্রলোকের চোখ গেল ঠিক পাশেই দাঁড়ানো একজন অল্প বয়সী ছোটোখাটো চেহারার আকাশি আকাশি হালকা নীলাভ চোখের এক ব্যক্তির দিকে। কেউ না বলতেই সহজে বুঝে গেলাম ইনি হলেন ওয়াইল্ডার, ডিউকের প্রাইভেট সেক্রেটারি। ওনাকে বেশ নার্ভাস দেখাচ্ছে। লক্ষ্য করলাম নার্ভাসনেস থাকলে কি হবে, ওনার হাবভাব বেশ চটপটে। এছাড়াও বুঝতে অসুবিধা হলো না যে সতর্কতা ও বুদ্ধির তীক্ষ্ণতাতে সে অনেককেই হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। প্রাইভেট সেক্রেটারি ভদ্রলোক তীক্ষ্ণ ভঙ্গিমায় আড়ষ্টহীনভাবে কথা শুরু করলেন।
ডক্টর হক্সটেবিল, আজকে সকালে এসেছিলাম আপনার লন্ডনে যাওয়া রুখতে, কিন্তু আমার একটু দেরি হয়ে গেল বলে আপনার সাথে আর দেখাটা হয়নি। শুনলাম আপনি লন্ডনে গিয়েছেন মিস্টার শার্লক হোমসকে এই কেসের তদন্তভার দিতে। অবশ্য শুধুমাত্র শুনেছি বললে ভুল বলা হবে, এখন তো স্বচক্ষে দেখছি আপনি তাকে একেবারে সাথে করে নিয়ে চলে এসেছেন। আপনার থেকে কিন্তু এমন ধরনের কাজ হিজগ্রেস আশা করেননি।
কিন্তু মিস্টার ওয়াইল্ডার,
আপনি তো ভালো করেই জানতেন যে এই কেলেঙ্কারি যাতে প্রকাশ্যে না আসে তার জন্যে কতখানি উদ্বেগে আর চিন্তায় আছেন ডিউক। সত্যি বলতে উনি চান এই ব্যাপারটা খুব কম লোকে জানুক, কারণ যত কম লোক জানবে ততই মঙ্গল। অথচ আপনি কোনো বিবেচনা না করে, ওনার সাথে পরামর্শ করার প্রয়োজন বোধ না করে নিজের ইচ্ছা মতো লন্ডনে চলে গেলেন, কি আশ্চর্য! আপনি এমন হটকারী অবিবেচক তা আগে থাকতে বুঝতে পারিনি।
না মানে যখনই দেখলাম যে পুলিশও এই কেসটার তেমন কিছু সুরাহা করতে পারল না, বলা ভালো ব্যর্থ হলো, তখনই ভাবলাম মিস্টার হোমসের সহায়তাটা একান্ত দরকার, তাই আর দেরি না করে লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নিলাম।
ডক্টর আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তাকে কথা শেষ করতে না দিয়েই সেক্রেটারি ওয়াইল্ডার বলে উঠলেন,
ডক্টর হাক্সটেবিল, আপনি হয়তো ভাবতে পারেন যে পুলিশ ব্যর্থ হয়েছে, কিন্তু হিজগ্রেস মোটেও তা বিশ্বাস করেন না।
আমি বেশ ভালো মতো বুঝতে পারছি যে আমি একেবারে লন্ডন গিয়ে মিস্টার হোমসকে সঙ্গে করে নিয়ে এসেছি বলে আপনারা যার পর নাই অসন্তুষ্ট হয়েছেন। তাই মনে হয় মিস্টার শার্লক হোমস কালকে ভোরের ট্রেনে লন্ডনে ফিরে গেলেই সব ঝামেলা মিটে যাবে।
ওইটি হচ্ছে না ডক্টর, আমি এখন যখন এখানে একবার এসেই পড়েছি তখন এত তাড়াতাড়ি লন্ডনে ফিরে যাওয়ার ইচ্ছে আমার নেই। বরং নর্থ ইংল্যান্ডের এই তাজা হাওয়ায় মনটা বড় ফুটফুরে লাগছে। আপনি যদি আশ্রয় না দেন তাহলে এখানকার সরাইখানাতেই না হয় কয়েকটা দিন মাথা গুঁজে থাকব।
মহা ফাঁপড়ে পড়লেন ডক্টর। শেষে ডিউকের গুরুগম্ভীর স্বর তাকে উদ্ধার করে বলে উঠল,
শুনুন ডক্টর, মিস্টার হোমস যখন চলেই এসেছেন তখন আর ওনার সহায়তা না নেওয়ার কোনো মানেই হয় না। মিস্টার হোমস সরাইখানায় না গিয়ে যদি আমার হোল্ডারনেস হলে কদিন থাকেন তাহলে আমার খুব ভালো লাগবে।
ধন্যবাদ ইয়োর গ্রেস, হোল্ডারনেস হলে যেতে পারলে আমার খুবই ভালো লাগতো, কিন্তু আসলে ব্যাপারটা হলো আপনার ছেলে যেই স্থান থেকে নিখোঁজ হয়েছে আমি ঠিক সেইখানে থেকেই তদন্তটা করতে চাইছি। বলতে পারেন শুধুমাত্র তদন্তের খাতিরেই আমার এই মনোবাসনা।
যা ভালো বুঝেন মিস্টার হোমস, তবে আমার বা মিস্টার ওয়াইল্ডারের থেকে আরও যদি কিছু জানার থাকে তাহলে আপনি অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন।
হ্যাঁ, এখন আপনাকে আমি একটাই প্রশ্ন করব, আর এছাড়াও তদন্তের স্বার্থে হয়তো পরে আপনার সাথে আমাদের হোল্ডারনেস হলে আবার সাক্ষাৎ হবে। আচ্ছা ইয়োর গ্রেস, আপনার ছেলের এমন রহস্যজনক অন্তর্ধানের পিছনে ঠিক কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন?
কোনো কারণ খুঁজে পাইনি মিস্টার হোমস, বিশ্বাস করুন কিছুতেই বুঝছি না যে খামোখা কি কারণে কি ভাবেই বা সে অন্তর্হিত হয়ে গেল।
মাফ করবেন, আপনার কি মনে হয় এই অন্তর্ধানের পেছনে ডাচেসের কোনো হাত আছে?
না, আমার তো মনে হয় না এই ব্যাপারে কোনো ডাচেস জড়িত।
আচ্ছা, তাহলে তো আর একটাই সম্ভাবনা পড়ে রইল। মনে হচ্ছে তাহলে মোটা টাকার লোভে কেউ আপনার ছেলেকে কিডন্যাপ করে নিয়েছে। আচ্ছা ইয়োর গ্রেস, মুক্তিপণের টাকা চেয়ে কোনো হুমকির চিঠি আপনার কাছে কি এসেছে? ও হ্যাঁ, আরেকটা প্রশ্ন, শুনলাম আপনার ছেলে যেদিন উধাও হয় সেদিন নাকি আপনি আপনার ছেলেকে একটা চিঠি লিখেছিলেন?
না, চিঠিটা তার আগের দিন লিখেছিলাম।
আচ্ছা আচ্ছা, তাহলে আপনার চিঠিটা আপনার ছেলের হাতে সেই দিনই পড়েছিল, তাই তো? কিন্তু একটা কথা আমাকে বলুন তো, ওই চিঠিতে কি এমন কিছু ছিল যেটা পড়ে সে বেসামাল হয়ে পড়বে বা মানে বুঝতে পারছেন এই ধরনের কাজ করতে উদ্যত হবে?
না, সেরকম কিছুই লিখিনি চিঠিতে যেটা পড়ে সে কাউকে কিছু না জানিয়ে পালিয়ে যাবার মতন কাজ করবে।
আচ্ছা, চিঠিটা কি আপনি নিজে পোস্ট করেছিলেন?
নিজের হাতে চিঠি ডাকে দেওয়ার মতো সেই দিন বা অভ্যাস এখনো হয়নি হিজগ্রেসের। অন্যান্য চিঠির সাথে এই চিঠিটাও তিনি সেই দিন লিখে স্টাডি টেবিলে রেখেছিলেন। তারপর আমি নিজে গিয়ে সব চিঠিগুলো পোস্ট ব্যাগে ফেলে দিয়ে আসি।
আচ্ছা, আপনি ওই দিন মোটামুটি কটা চিঠি লিখেছিলেন বলতে পারেন?
দেখুন মিস্টার হোমস, আমার মনে হয় আপনার এই প্রশ্নগুলো বড্ড অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, তবু জিজ্ঞেস যখন করেছেন উত্তরটা দিয়েই দিই। শুনুন, ওই দিন আমি প্রায় 20-30 চিঠি লিখেছিলাম, কারণ আমায় চিঠিপত্র একটু বেশিই লিখতে হয়।
প্রশ্নটা যে পুরোপুরি অপ্রাসঙ্গিক তা কিন্তু একেবারেই নয় ইয়োর ক্রিস।
দেখুন, আমি পুলিশকে বলে দিয়েছি যে যাতে তারা দক্ষিণ ফ্রান্সেও তদন্ত চালায়। যদিও আমি জানি বলা ভালো, পুরোপুরি নিশ্চিত হয়ে বলতে পারি আমার ছেলে যদি উদ্ভট খেয়ালের বসে জার্মান মাস্টারের সাহায্য নিয়ে দক্ষিণ ফ্রান্সে তার মায়ের কাছে পালিয়েও যায়, তাহলে ডাচেস এই ধরনের অন্যায় একদমই প্রশ্রয় দেবে না। ডক্টর হাক্সটেবল, আমরা তাহলে এইবার উঠি, হলে ফেরার সময় হয়ে গেল।
হোমসের মুখ দেখে বুঝলাম যে তার আরো কয়েকটা প্রশ্ন করার ইচ্ছা ছিল, কিন্তু মন্ত্রী মশাই এভাবে কথাবার্তার উপরে আচমকা জবনিকা টেনে দেওয়ার ফলে প্রশ্ন করা তো দূরের কথা, সাধারণ আলাপ আলোচনাও আর মন্ত্রী মশাইয়ের সাথে করা সম্ভব না। তার মতন একজন উগ্র অভিজাত পুরুষের পক্ষে একজন আগন্তুকের সাথে একান্ত ঘরোয়া ব্যাপার নিয়ে আলোচনা করাটা যে কি অসহ্যকর ব্যাপার তা আর কারোর বুঝতে বাকি রইল না। আরও একটা ভয় হয়তো তিনি করছিলেন যে আলোচনা প্রসঙ্গে এবং হোমসের নতুন নতুন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তার না আবার ডিউকের জীবনের ইতিহাস বেরিয়ে পড়ে। সেক্রেটারিকে নিয়ে ডিউক চোখের আড়াল হতেই হোমস আর বিলম্ব না করে স্বভাববশে শুরু করে দিল ছেলেটির ঘরে তন্নতন্ন করে তল্লাশি। কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা বা তল্লাশি করেও তেমন কোনো সুরাহা হলো না। ছেলেটির ঘর নিজেদের চোখে দেখে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে সবার আড়ালে যদি পালাতে হয় তাহলে জানলা ছাড়া আর কোনো গতি নেই। জার্মান মাস্টারের ঘর থেকেও তেমন নতুন কোনো সূত্র পাওয়া গেল না। তবে ভদ্রলোকের দেহের ভারে আইভি লতার গুচ্ছের গোড়ায় মাটির উপরে তার পায়ের গোড়ালির ছাপটা দেখতে পেলাম স্পষ্ট। ছোট ছোট সবুজ ঘাসের উপরে অন্তর্ধানের পার্থিব সাক্ষী বলতে শুধু ওইটুকুই ছিল, লনের উপরে আর কোনো ছিদ্র পাওয়া গেল না। এরপরে শার্লক কোথায় যেন একলা বেরিয়ে গেল, তারপরে ফিরল প্রায় রাত্রি 11টার দিকে, হাতে মস্ত বড় একখানা এই অঞ্চলের অর্ডিন্যান্স ম্যাপ নিয়ে। কে জানে কার কাছ থেকে এটি জোগাড় করে আনল। এইবারে বিছানার উপরে ম্যাপটাকে বিছিয়ে ঠিক ম্যাপের মাঝখানে ল্যাম্পটাকে রাখল হোমস। পাইপের ধুমায়িত অঙ্গারের দিকটা দিয়ে আগ্রহের সঞ্চার করে হোমস আমার দিকে তাকিয়ে বলে উঠল,
কেসটা আমাকে পেয়ে বসেছে ওয়াটসন, বেশ কয়েকটা ইন্টারেস্টিং পয়েন্ট আমার মাথায় ঘুরছে। প্রথমেই কিছু তুমি এই জায়গাটার জিওগ্রাফিটাকে বুঝে রাখো, তদন্তের সময় কিন্তু কাজে আসবে এইসব খুঁটিনাটি।
তারপর আমার দিকে বেশ কৌতূহলভাবে তাকিয়ে ম্যাপটা সম্পর্কে ভালো করে বোঝাতে লাগল। আমিও আগ্রহ ভরে ম্যাপটাকে ভালো করে বোঝার জন্য মনোনিবেশ করলাম। শার্লক হোমস শুরু করল,
ম্যাপটা দেখতে পাচ্ছ তো, এই দেখো, এই কালো স্কোয়ারটা হচ্ছে দ্য প্রায়রি, একটা আলপিন দাও তো। আচ্ছা, এবার এই দিকে দেখো, এই কালো লাইনটা, এই কালো লাইনটা দেখছো, ইস্ট ওয়েস্ট গেছে, এইটা হচ্ছে মেইন রোড। হ্যাঁ, এইবার দেখো, প্রায়েরির প্রায় মাইল দেড়েকের মধ্যে এই রাস্তার কোনো বাইরোড বা শাখা প্রশাখা কিন্তু নেই। অর্থাৎ জার্মান মাস্টার যদি ছেলেটিকে নিয়ে রাস্তা দিয়ে পালিয়ে গিয়ে থাকে, তাহলে এই রাস্তা ছাড়া কিন্তু আর কোনো পথ নেই।
ঠিকই বলেছ।
জানো ওয়াটসন, সেই দিন রাতে এই রাস্তা দিয়ে যা কিছু গেছে তার মোটামুটি একটা হিসেব পেয়েছি। এই যে দেখছো আমার পাইপটা যেখানে রাখা রয়েছে, সেইখানে রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত যে চৌকিদার ছিল সে জানিয়েছে যে তার সামনে দিয়ে কোনো ছেলে বা লোক কেউই যায়নি। সে এটাও বলছে যে ওই দিন রাত্রে সে এক মুহূর্তের জন্য তার পোস্ট থেকে নড়চড় করেনি। তাহলে ধরে নেওয়া যাক তার নজর এড়িয়ে কারুর লুকিয়ে লুকিয়ে সেই দিক দিয়ে পালানো একেবারেই সম্ভব নয় ধরে নিচ্ছি। এছাড়া আমার এক বিশ্বস্ত কনস্টেবলের সাথেও কথা বললাম, সেও কোনো খবর দিতে পারছে না। অতএব পূর্ব দিকের তদন্তটা আপাতত এইখানেই বন্ধ রাখছি। আচ্ছা, এবার অন্যদিকে আসা যাক। এই জায়গাটা দেখছো, এইটা হচ্ছে একটা সরাইখানা, নাম দ্য রেড বুল। এই সরাইখানার ল্যান্ডলেডির সেই দিন খুব শরীর খারাপ ছিল, তিনি ডাক্তার ডাকতে তার কর্মচারীদের পাঠান। কিন্তু অন্য আরেকটা কেস নিয়ে ডাক্তার সেদিন ব্যস্ত থাকায় তিনি ওই রাত্রে না এসে এসেছিলেন পরের দিন সকালে। তাহলে ডাক্তারের প্রতীক্ষায় সরাইখানার সব কর্মচারীরা বেশ সজাগ ছিল, সারা রাত সর্বক্ষণ তাদের নজর ছিল ওই রাস্তাটার উপর। তারা কিন্তু বেশ জোর দিয়ে জানিয়েছে যে সেই রাত্রে ওই রাস্তা দিয়ে কোনো জনপ্রাণী পাস করেনি। সুতরাং আমরা মোটামুটি পশ্চিম দিকের তদন্তটাও বন্ধ করতে পারি।
খানিকক্ষণের জন্য শার্লক থামল, তারপরে অল্প একটু হেসে আমার দিকে তাকিয়ে বলল,
তাহলে বোঝাই যাচ্ছে যে চম্পট দেওয়ার সময় পলাতকরা কিন্তু মেইন রোডটা ইউজ করেনি।
কিন্তু সাইকেলটা?
আরে আসছি আসছি, সাইকেলের প্রসঙ্গে আসছি। আপাতত শুধু যুক্তি দিয়ে আলোচনা করা যাক। দেখো, এরা যদি রাস্তা দিয়ে না গিয়ে থাকে, তাহলে হয় এদের বাড়ির উত্তর না হয় দক্ষিণ দিক দিয়ে রওনা হতে হয়েছে। এবার এই দুটো জায়গা একটু দেখা যাক ভালো করে। দেখো, স্কুলের দক্ষিণ দিকটায় বিশাল অঞ্চল জুড়ে খালি চাষের জমি, আর চাষের সুবিধার্থে বোধহয় এই পুরো জায়গাটাকে পাথরের উঁচু উঁচু আল দিয়ে ভাগ করে নেওয়া হয়েছে। তাই এই পথ দিয়ে সাইকেল চালানোটা একেবারেই অসম্ভব। তাহলে দক্ষিণ দিকটা বাদ যাচ্ছে। আচ্ছা, তাহলে এবার উত্তর দিকটা দেখা যাক। এই জায়গাটাতে বড় বড় গাছের একটা ছোটোখাটো বন, জায়গাটার নাম র্যাগেড শ। আরও উত্তর দিকে দেখো, লোয়ার গিলমুর, এই জায়গাটা একটা জলাভূমি। মাইল দশেক জুড়ে জায়গাটা মোটামুটি বিস্তৃত, আস্তে আস্তে ঢালু পথ ধরে ওপর দিকে উঠে যাচ্ছে। আর এই ধুধু প্রান্তরের একদিকে আছে হোল্ডারনেস হল, রাস্তা ধরে গেলে মোটামুটি 10 মাইল। আর যদি জলাভূমি মানে এই মুরের মধ্যে দিয়ে যাও, তাহলে 6 মাইল। বড় অদ্ভুত লাগছে এই উত্তর দিকটা ওয়াটসন, জায়গাটা পুরোপুরি জনবসতি বিরল। মাঝে মাঝে ওই কটা পায়ে চলা পথ দেখা যায়, যেগুলো জলাভূমির চাষিরা বোধহয় এদিক সেদিক যেতে আসতে তৈরি করে ফেলেছে। এছাড়া সমস্ত অঞ্চলটা ঘুরলে শুধু প্লোভার পাখির জঙ্গল ছাড়া আর কিছুই দেখা যাবে না। চেস্টারফিল্ডের হাইরোড আসার পরে আবার জনবসতি শুরু হয়েছে, সেইখানে একটা গির্জা, একটা সরাইখানা আর ওই কয়েকটা কুঁড়ে ঘর আছে। এরপরে আচমকাই আবার শুরু হয়ে যাচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকটা এই টিলার শ্রেণী। কাজেই বুঝতেই পারছ, তদন্তটা বোধহয় উত্তর দিক থেকেই শুরু করতে হবে।
হোমসের কথা শেষ হওয়া মাত্রই আমি পুনরায় আবার জিজ্ঞেস করে উঠলাম, হ্যাঁ ঠিক আছে শার্লক, কিন্তু সাইকেলটা?
আরে ওয়াটসন, ভালো সাইক্লিস্ট হলে অত বড় রাস্তা টাস্তা লাগবে না, বুঝেছ? ওই মাঠঘাটের মধ্যে এবড়ো খেবড়ো রাস্তা দিয়েই সে অনায়াসে চালিয়ে বেরিয়ে যেতে পারবে। জায়গাটা ভালো করে দেখো, জলাভূমির মধ্যে প্রচুর সরু সরু রাস্তা আছে। আর ভুলে যেও না, সেই রাতে জ্যোৎস্নার ফুটফুটে আলোয় সব কিছু স্পষ্ট ছিল। আমার দৃঢ় বিশ্বাস সে এই মুরের মধ্যে দিয়েই গেছে। আরে এটা কি?
ঠিক এমন সময় কে যেন দারুণ উত্তেজিত হয়ে সমানে দরজায় খটখট শব্দে টোকা দিতে লাগল। দরজা খুলতেই পর মুহূর্তেই ঘরে ঢুকলেন স্বয়ং ডক্টর হাক্সটেবল। তার হাতে একটা নীল রঙের ক্রিকেট খেলোয়াড়ের টুপি, টুপির ওপরের অংশতে আছে সোনালি জড়ি দিয়ে আঁকা উল্টানো ভি মার্কা মর্যাদা সূচক অলঙ্করণ। ডক্টর উত্তেজিত হয়ে বলে উঠলেন,
পেয়েছি পেয়েছি, শেষ পর্যন্ত একটা সূত্র পেয়েছি। এইবার হয়তো পাওয়া যাবে ছেলেটির হদিশ। এই দেখুন, এই দেখুন আপনারা, এই টুপিটাকে দেখুন, এই টুপিটা স্বয়ং লর্ড সল্টায়ারের।
কোথায় পেলেন এই টুপি?
কোথায় আবার, জিপসিদের ভ্যানে। আসলে জলায় একদল জিপসি আস্তানা গেড়েছিল বুঝলেন, মঙ্গলবার অবশ্য পাত্তাটি গুটিয়ে ফেলে ওরা, আর আজকে পুলিশ ওদের ক্যারাভ্যান তল্লাশি করে এই টুপিটা উদ্ধার করেছে। তবে পুলিশের জেরাতে ওরা মিথ্যে বলে যাচ্ছে সমানে, জানেন, কিছুতেই মুখ খুলছে না।
কি বলছে তারা?
বলছে ওরা নাকি মঙ্গলবার সকালে টুপিটাকে পড়ে থাকতে দেখে জলাভূমির কাছে, সব কটা রাস্কিয়াল একটা। আমি নিশ্চিত এই ব্যাটারাই সব জানে ছেলেটাকে কে এবং কোথায় গুম করে রেখেছে, কিন্তু কিছুতেই মুখ খুলছে না। তবে আপাতত পুলিশের কবজায় আছে, যেমন মুখ খুলছে না তেমন হাজতে পচুক ব্যাটারা। তারপরে আইনের চোখ রাঙানি তো আছেই, আর তাতেও যদি কাজ না হয় তাহলে ডিউকের টাকার জোর তো আছেই শেষমেশ। ওই টাকা হাতে পেলেই আমি নিশ্চিত ওরা মুখ খুলতে বাধ্য হবেই।
খবরটা দিয়ে আনন্দে আটখানা হয়ে ডক্টর বেরিয়ে যাওয়ার পরই শার্লক আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে উঠল,
বুঝলে ওয়াটসন, খবরটা মোটামুটি খুব একটা খারাপ নয়, আর এখান থেকে একটা খুব মূল্যবান থিওরিও পাওয়া যাচ্ছে। স্পষ্টই বোঝা যাচ্ছে যে সমস্ত তৎপরতা এখন ওই লোয়ার গিল মুড়েই সীমিত রাখতে হবে। আর যদ্দূর বুঝছি, ওই পুলিশ জিপসিগুলোকে আটক করে টুপিটা উদ্ধার করা ছাড়া আর বিশেষ কিছু করে উঠতে পারেনি। দেখো দেখো ওয়াটসন, এই জায়গাটা দেখো, একটা সরু নালা বয়ে গেছে মনে হচ্ছে জলার মধ্যে দিয়ে। হ্যাঁ, এই জায়গাটা মার্ক করা আছে, ঠিক হোল্ডারনেস আর প্রায়োরির মাঝখান দিয়ে গেছে। আবহাওয়া যা শুকনো, মনে হয় না আর কোনো জায়গায় খুঁজে বিশেষ কোনো লাভ হবে। যদি টায়ার বা পায়ের কোনো ছাপ পাওয়া যায় তাহলে কিন্তু এই জায়গাটাতেই পাওয়া যেতে পারে। এখানে মাটিটা বেশ স্যাঁতস্যাঁতে মনে হচ্ছে। তাহলে কাল ভোর হলে তোমাকে ডেকে নিচ্ছি, দুজন মিলে বেরিয়ে পড়ব।
সবে পাখির ডাক শুরু হয়েছে, রক্ত রাগের আভা দেখা দিয়েছে পূবে। হোমস এসে টেনে তুলল আমায়। চোখ খুলতেই দেখলাম বিছানার পাশে ওর দীর্ঘকায় মূর্তিটা দাঁড়িয়ে আছে। এত ভোরবেলাতেও দেখি শার্লক পুরোপুরি প্রস্তুত। অবশ্য খালি প্রস্তুত বললে ভুল হবে, আমার মনে হলো যে ওর হয়তো এক চক্কর দিয়ে এইদিক সেদিক ঘোরাও হয়ে গেছে। হ্যাঁ, আমি যা ভেবেছিলাম ঠিক তাই। আমি পুরোপুরি চোখ খুলতেই ও বলে উঠল,
বুঝলে ওয়াটসন, আচ্ছা তোমার ওই র্যাগেড শ জায়গাটা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, ওই লম্বা লম্বা গাছ, ওই জঙ্গলে জায়গাটা, ওইখান দিয়ে ঘুরে এই সাইকেলের শেডটা দেখে এলাম। নাও এবার চটপট তৈরি হয়ে নাও, দেখি বিস্তর কাজ সারতে হবে আজকে।
শার্লকের চোখ দুটো হীরের মতন ঝকঝক করছিল। কোনো কাজে হাত দেওয়ার আগে ওস্তাদ কারিগরের যেমন চোখ দুটো নিবিড় উৎসাহের আলোতে জ্বলে ওঠে, এ যেন ঠিক তেমনি। বারবার আমার মনে হচ্ছিল এই হোমস যেন আরেক অন্য হোমস। হোমসকে যত দেখছিলাম ততই মনে হচ্ছিল এই হোমস আর বেকার স্ট্রিটের হোমস দুজনেই যেন পৃথক মানুষ। বারবার মনে হচ্ছিল হোমস যেন দুরকম ধাতুতে তৈরি। মানসিক শক্তিতে ভরপুর সেই দীর্ঘ নমনীয় মূর্তির দিকে তাকিয়ে মনে হল বাস্তবিকই আজকে বড় কঠিন পরিশ্রমের দিন। কিন্তু তবু চরম নিরাশার মধ্যে দিয়েই শুরু হলো আমাদের অভিযানের প্রথম পর্ব। ভীষণ আশা নিয়ে গেছিলাম জলাভূমিতে। গাছপালার পচা শিকড়ে বোঝাই হওয়া রাঙামাটির উপর দিয়ে ব্লাড হাউন্ডের মতনই এগিয়ে চললাম আমরা। যাতায়াতের পথে অজস্র ভেড়ার পদচিহ্ন চোখে পড়ল। শতদা বিভক্ত জলাভূমিতে গোলক ধাঁধার মতন গলিঘুপচিতে বৃথায় ঘুরে মরলাম। তারপরে এসে পড়লাম জলাভূমি আর হোল্ডারনেসের মধ্যেকার চওড়া হালকা সবুজ রঙের বৃত্তকার নিচু জলা জায়গাটায়। ছেলেটা যদি বাড়ির দিকেই গিয়ে থাকে তাহলে তাকে এ পথ দিয়েই যেতে হয়েছে, আর তাই যদি হয় তবে সেক্ষেত্রে কোনো রকম চিহ্ন না রেখে তার পক্ষে যাওয়া কোনো মতেই সম্ভব নয়। কিন্তু সেই পথে না জার্মান মাস্টারের না সেই ছেলেটির কারোরই কোনো নিশানা আমরা পেলাম না তন্ন তন্ন করে খুঁজেও। মুখ ভার করে হাঁটতে লাগলো হোমস। সবুজ জলাভূমির কিনারা বরাবর কাদাযুক্ত প্যাচ প্যাচে জমির উপরে যদি কোনো কাদা চটচটে চিহ্ন দেখা যায়, এই আশাতেই ব্যাকুল হয়ে চারদিকে সতর্ক দৃষ্টিতে নজর রাখতে লাগলো সে। কিন্তু সারা জলাভূমির কিনারা ধরে হেঁটে হেঁটে চোখে পড়তে লাগলো কেবলমাত্র খানকতক ভেড়া ও গরুর পায়ের চিহ্ন। ব্যাস ওই পর্যন্তই, নতুন কিছুই ধরা পড়ল না আমাদের ব্যগ্র সন্ধানী চোখে। হোমস একটু মুশড়েই পড়ল। হোমসের চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট। শূন্য চোখে জলাভূমির ধুধু বিস্তারের পানে তাকিয়ে সে বলে উঠল,
হ্যাঁ এই দিকটা তো কোনো রকমে হলো, এখন ওই দিকটা খুঁজে দেখতে হবে।
এই কথাগুলো বলার মাঝেই হঠাৎ করে হোমস উত্তেজিত হয়ে খানিকটা জোরে জোরেই আমার দিকে তাকিয়ে বলে উঠল,
আরে এ কি দেখছি, এটা কি এখানে? ওহে ওয়াটসন, দেখো দেখো, শিগগিরই দেখো।
হোমসের কথা মতো একটা রাস্তার উপরে এসে দাঁড়ালাম। সেই জায়গাটির মাঝখানে চোখে পড়ল ভিজে মাটির উপরে সুস্পষ্ট সাইকেলের চাকার দাগ। সাইকেলের চাকার দাগটা দৃশ্যমান হতেই আমি আনন্দে উৎফুল্ল হয়ে বলে উঠলাম,
ইয়েস হোমস, আমরা পেয়েছি, ও থ্যাঙ্ক গড। যাক, তাহলে আজকের অভিযান পর্বটা আমাদের পুরোপুরি ব্যর্থ নয়, কি বলো শার্লক?
ওয়াটসন, এই চাকার দাগটা সাইকেলের হলেও এটা কিন্তু হাইডিগার, মানে ওই জার্মান মাস্টারের সাইকেলের চাকার দাগ নয়।
মানে কি বলতে চাইছো, এই একটু স্পষ্ট করে বলো তো তুমি।
ওয়াটসন, আমি প্রায় 42 রকম টায়ারের ছাপের সাথে পরিচিত। এই সাইকেলের ছাপটা হলো ডানলপের, আর হাইডিগারের সাইকেলটাতে ছিল পলমার টায়ার্স। পলমার টায়ার্সের ক্ষেত্রে দেখো সবসময় একটা লম্বালম্বি ছাপ পড়ে। এইবারে বুঝলে?
তাহলে কি এই সাইকেলটা ওই বাচ্চা ছেলেটির?
ভালো করে দেখো ওয়াটসন এই দাগটা। এই সাইকেলটা কিন্তু স্কুলের দিক থেকে এসেছে।
তুমি এতটা নিশ্চিত হয়ে কি করে বলছো? উনি তো স্কুলের দিক থেকে না এসে স্কুলের দিকেও তো যেতে পারেন, তাই না?
মাই ডিয়ার ওয়াটসন, দেখো সাইকেলে ভারটা কিন্তু সবসময় পেছনের চাকার ওপর বেশি পড়ে। তার মানে বুঝতে পারছো, যেই ছাপটা গভীরভাবে মাটির ওপর ফুটে উঠেছে সেইটা কিন্তু সবসময় পেছনের চাকার ছাপ হয়। এইবার এই জায়গাটা ভালো করে দেখো। দেখবে কিছু জায়গায় পেছনের চাকাটা সামনের চাকার হালকা ছাপের ওপর দিয়ে গেছে। আর এই জিনিসটা কিন্তু একবার নয়, বেশ কয়েকবার ঘটেছে। সুতরাং বুঝতেই পারছো সাইকেলটা স্কুলের দিক থেকেই এসেছিল। তবে এই দাগটা আমাদের বর্তমান তদন্তের সাথে সম্পর্কিত কিনা ঠিক জানি না, কিন্তু এখন এটাকেই ফলো করতে হবে।
শার্লকের কথা মতো করলাম তাই। দাগটা অনুসরণ করে কয়েকশো গজ যাওয়ার পরেই জলাভূমির ভিজে মাটি ছেড়ে বেরিয়ে আসতেই টায়ারের দাগটা আর চোখে পড়ল না। আবার আমরা পিছিয়ে এলাম খানিকটা। এক জায়গায় দেখলাম একটা দাগ রয়েছে আর তার উপর দিয়ে আবার ঝিরঝির করে ঝর্ণা বয়ে চলেছে। কিন্তু এইখানে দাগ দেখতে পেলেও হবে কি? সেই দাগ গরুর খুরের অজস্র ছাপে প্রায় নষ্টই হয়ে গেছে বলা চলে। এরপর আর কোনো ছাপ আমাদের চোখে পড়ল না। সাথে সাথেই চোখে পড়ল একটি রাস্তা, যেইটা সিধে চলে গেলে স্কুলের পিছন দিকটার র্যাগেড শো অঞ্চলটির ভিতর দিকে। বুঝতেই পারলাম সাইকেলের আবির্ভাব ঘটেছে এর ভেতর থেকেই। হাতের ওপর চিবুক রেখে একটা পাথর খণ্ডের ওপর বসে পড়ল হোমস। আমি পরপর দুটি সিগারেট শেষ করে ফেললাম, কিন্তু শার্লক তখনও সেই পাথরের ওপর খোদাই করা মূর্তিগুলোর মতো যেমন বসেছিল ঠিক তেমন অবস্থাতেই সে বসে রইল। ওর মধ্যে এতটুকু স্পন্দন দেখতে পাচ্ছিলাম না। আমি ওর হাব ভাব বোঝার জন্য যেই মুহূর্তে ভাবতে শুরু করেছি ওকে কি বলবো, ঠিক তখনই হোমস নিজেই বলল,
ওয়েল ওয়েল, আচ্ছা এমনও তো হতে পারে যে যে সাইকেলটা চালাচ্ছিল সে বেশ ধূর্ত, হয়তো পুরনো টায়ারটা পাল্টে নতুন টায়ার লাগিয়েছে, কি বলো, এমন হতে পারে না?
এমন ক্ষুরধার ক্রিমিনালের সাথে পাঞ্জা লড়ে মজা আছে ওয়াটসন? যাকে যাক, আপাতত সে প্রশ্নের সমাধান পরেই করব। এখন চলো বাকি জলাভূমিটা একবার ঘুরে দেখা যাক, অনেকটাই দেখা হয়নি।
ভিজে ভিজে জমির ওপর দিয়ে আবার শুরু হলো আমাদের অভিযান। চোখে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ধুলো থেকে সোনা খোঁজার মতোই তন্ন তন্ন করে অতি নগণ্য জিনিসও খুঁটিয়ে দেখতে থাকলাম আমরা। আমাদের এতটা পরিশ্রম বিফলে গেল না। তন্ন তন্ন করে সব দিক খুঁজে দেখার ফলাফল পেলাম হাতে নাতে। জলাভূমির নিচের অংশে একটা পাঁকাল রাস্তা চোখে পড়াতে সেই দিকে এগোচ্ছি। হঠাৎ করেই এমন সময় খানিকটা তফাত থেকেই উল্লাসে চিৎকার করে উঠল হোমস,
এই দেখো ওয়াটসন, আবার টায়ারের ছাপ।
পলমা টায়ার নিশ্চয়ই,
সে আর বলতে, এ হলো হের হাইডিগারের সাইকেল। কে ওয়াটসন, চিন্তা ভাবনাগুলো তাহলে ঠিক পথেই যাচ্ছে। চলো আপাতত এই টায়ারের দাগটা ধরে একটু অনুসরণ করা যাক, যদিও মনে হচ্ছে না বেশি দূর যাওয়া যাবে।
কিছু দূর এগিয়ে দেখলাম জলাভূমির একদিককার অংশে বেশ ভালো পরিমাণে ছোট ছোট মাটির টুকরো জমে রয়েছে। কাজেই মাঝে মাঝে পলমা টায়ারের ছাপ অদৃশ্য হয়ে গেলেও খানিকটা এগোনোর পরপরই সেটি আবার পুনরায় দৃশ্যমান হচ্ছিল। হোমস বলল,
একটা জিনিস খেয়াল করেছো ওয়াটসন, এইখানে টায়ারের ছাপ কিন্তু স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে যে ওই সময় হাইডিগার সাইকেলের গতিবেগ বাড়িয়ে দিয়েছিল। দেখো মন দিয়ে ছাপটাকে খেয়াল করো, তাহলেই বুঝতে পারবে। দুটো টায়ারের ছাপই সমানভাবে গভীর আর ঠিক তেমনই স্পষ্ট। আসলে হাইডিগার হ্যান্ডেল বারের ওপর ভর দিয়ে সাইকেলটা চালিয়েছে, আর এই কি সর্বনাশ, একবার পড়েও গেছে দেখছি।
শার্লকের কথা শুনে খেয়াল করে দেখলাম বেশ কয়েক গজ পর্যন্ত টায়ারের সুস্পষ্ট ছাপ নষ্ট হয়ে গেছে এবং অনেকটা জায়গা জুড়ে একটা ধ্যাবড়া বিস্তৃত দাগ। ঠিক তারপরেই আবার দেখা দিয়েছে পলমা টায়ারের ছাপ। বুঝতেই পারলাম জার্মান মাস্টার সামনের দিকে ঝুঁকে তীর বেগে সাইকেল চালাচ্ছিল। শার্লকের দিকে তাকিয়ে বলে উঠলাম, শার্লক আমার কি মনে হয় জানো, এই পাঁকের ওপরে ওর সাইকেলের চাকাটা স্কিড করে গেছিল। দুমড়ানো মুচড়ানো কাঁটা ফুলের একটা শাখা তুলে ধরে হোমস আমার দিকে তাকিয়ে বলল,
ওয়াটসন এই দেখো।
আমি দ্রুত হোমসের কথা শুনে কাঁটা ফুলের শাখার দিকে তাকিয়ে দেখি, এ কি, টুকটুকে লাল রঙের ছাপ লেগে রয়েছে হলুদ কড়িগুলোতে। শুধু তাই নয়, এইবার রাস্তার দিকে তাকিয়েও দেখি জমাট বাঁধা কালো রক্তের দাগ দেখা যাচ্ছে।
খারাপ, ভারী খারাপ, ব্যাপারটা কিন্তু ভালো ঠেকছে না,
বিড়বিড় করতে লাগলো হোমস রাস্তায় জমাট বেঁধে থাকা কালো রঙের রক্তের দাগগুলোকে দেখে। তারপর সে বলল আমাকে সরে দাঁড়াতে, যাতে আর রাস্তার কোথাও এলোমেলো পায়ের দাগ না পড়ে। আমি বলে উঠলাম, কি বুঝছো বলতো?
আমি চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি হাইডিগার এই রাস্তা দিয়ে যেতে যেতে আহত হয়ে পড়ে গেলেন, আর বেশ ভালো রকমভাবেই পড়লেন কিন্তু, যার ফলে রক্তক্ষরণও হতে লাগলো তার। তবুও তিনি ওইভাবে রক্তাক্ত অবস্থায় উঠে দাঁড়িয়ে আবার সাইকেলে বসে যাত্রা শুরু করলেন। কিন্তু আমার না একটা কথা খুব মনে হচ্ছে ওয়াটসন, আচ্ছা উনি ষাঁড়ের গুঁতো খাননি তো? মনে হলেও কি হবে, এইটা সম্ভব নয়, কারণ আর কোনো প্রাণীর চিহ্ন এখানে চোখে পড়ছে না। যাকে যাক, চলো চলো ওয়াটসন, এখন এগিয়ে যাওয়া যাক। এখন এই চাকার ছাপ আর রক্তের দাগ, এই দুটোই আমাদেরকে অনুসরণ করতে হবে, এই দুটোই আমাদের সম্বল।
রহস্য উদ্ঘাটন করতে আর বেশি সময় লাগবে না এই ভেবে আমি ও শার্লক মনে মনে প্রবল উৎসাহ নিয়ে সামনের দিকে এগোতে লাগলাম। তখনও অবশ্য জানতাম না অনুসন্ধান পর্বটি আজকের জন্য এতটা সংক্ষিপ্ত হবে। চলার পথে আমাদের চোখে পড়তে লাগলো পলমা টায়ারের ছাপ, যা দেখে বুঝলাম যে সাইকেলটি মাতালের মতো এঁকে বেঁকে এগিয়ে গেছে। আর একটু এগোতেই চোখে পড়ল ঘন ঝোপের মধ্যে দুমড়ে মুচড়ে পড়ে আছে পলমা টায়ার লাগানো একটি সাইকেল। এছাড়াও সাইকেলের সামনের দিকটা একেবারে ভিজে গেছে টস টস করে ঝরে পড়া রক্তে। শুধু এইখানেই শেষ না, সাথে সাথে ঝোপের ওই পাশে চোখে পড়ল একটি জুতো যা আকাশমুখো হয়ে পড়ে আছে। শার্লক বেশ উত্তেজিত হয়ে আমাকে বলে উঠল,
ওয়াটসন, একখানা জুতো পড়ে আছে দেখছি। আরে শিগগিরই চলো, ওইখানে গেলেই কোনো একটা সূত্রের হদিশ পেতে পারি আমরা। আরে চলো চলো।
আমরা খুব দ্রুত বেগে ওইদিকে এগিয়ে গেলাম। এগিয়ে গেছি না বলে বলা যায়, রুদ্ধশ্বাসে দৌড়ে গেলাম। আর সঠিক স্থানে পৌঁছে দেখি একজন মানুষের নিথর মৃতদেহ পড়ে আছে। আমরা অনুমান করে নিলাম যে ইনি সেই হতভাগ্য সাইক্লিস্ট ছাড়া আর অন্য কেউ নন। মাথাতে প্রচণ্ড আঘাত লেগে মৃত্যু হয়েছে তার। খুলির সামনের দিকটা প্রচণ্ড আঘাত লেগে চুরমার হয়ে গেছে। বেশ লম্বা চেহারা ভদ্রলোকের, এক মুখ ঘন দাড়ি, চোখে চশমা, যার একদিকের একটা কাঁচের অস্তিত্ব আশেপাশে খুঁজে পাওয়া গেল না। ভদ্রলোকের পায়ে জুতোও আছে বটে, কিন্তু মোজাখানা কোথাও চোখে পড়ল না। বুক খোলা কোটের নিচে দেখলাম একটা নাইট শার্ট উকি মারছে, আর এই নাইট শার্টখানা অল্প হলেও নিজের অস্তিত্ব দেখিয়ে দিয়ে আমাদের অনুমানটা যে পুরো ঠিক সেটিকে নিশ্চিত করে বুঝিয়ে দিল। হ্যাঁ, আমরা যা ভাবছিলাম তা পুরোপুরি নির্ভুল। অর্থাৎ এই মৃত ব্যক্তি হলেন স্বয়ং ডক্টর হাইডিগার। হোমস নম্রভাবে দেহটা উল্টে ফেলে পরীক্ষা করতে লাগল। বেশ কিছুক্ষণ ডুবে রইল গভীর চিন্তায় মগ্ন হয়ে। লক্ষ্য করলাম হোমসের কপালে অজস্র কুচকানো ভাঁজ, আর তা দেখেই আমি বুঝে গেছিলাম যে এই শোচনীয় আবিষ্কারের পরেও আমাদের সত্যিকারের সমস্যাটার কোনো রকম শুরু হওয়াই হয়নি। উপরন্তু যে তিমিরে ছিলাম সেই তিমিরেই আছি। বেশ কিছুক্ষণ কাটার পর হোমস বলে উঠল,
কি করি বলতো ওয়াটসন, দোটানায় পড়ে গেছি বড্ড। আমার নিজের অভিমত, এখন ইনভেস্টিগেশনটা চালিয়ে যাওয়া খুবই দরকার। আমরা এই পলমার টায়ার্সের রহস্য উদ্ঘাটনে অনেকটা সময় নষ্ট করে ফেলেছি, আর এক ঘন্টাও আমাদের বাজেভাবে নষ্ট করা উচিত নয়। কিন্তু পুলিশকেও তো জানাতে হবে যে হাইডিগারের মৃতদেহটা পাওয়া গেছে।
খবরটা কি আমি দিয়ে আসব?
না না, দাঁড়াও, গেলে হবে না। তোমার সাহায্য আর সঙ্গ এখন আমার খুবই দরকার। ওই যে ওখানে একজন পিট কয়লা কাটছে, ডাকো তো ওকে।
চাষি লোকটাকে ডেকে আনলাম। খুন খারাপি দেখে তো সে ভয়ে অস্থির। হোমস একখানি চিরকুট লিখে পাঠিয়ে দিল চাষি লোকটা মারফত ডক্টরের উদ্দেশ্যে। লোকটা চলে যেতে হোমস বলে উঠল,
ওয়াটসন, আজকে সকালে তাহলে মোট দুটো সূত্র পেলাম। এক নম্বর হচ্ছে পলমার টায়ার লাগানো বাইসাইকেল, আর দ্বিতীয়ত ডানলপ লাগানো সাইকেলটা। মানে মোট কথা হলো, এখন আমাদের একবার বিষয়গুলো একটু ঝালিয়ে নেওয়া দরকার। তদন্ত শুরু করার আগে তথ্যগুলো একটু বাছাই করে নেওয়া দরকার, বুঝলে? প্রথমত এটা পরিষ্কারভাবে বুঝে রাখো ওয়াটসন, যে ওই বাচ্চা ছেলেটি সম্পূর্ণ নিজের ইচ্ছায় স্কুল ছেড়ে পালিয়েছে। আইভি লতা ধরে বেয়ে নিচে নেমে যাওয়ার সময় হয় সে একলা গেছে, না হয় তার সাথে কেউ ছিল। এই বিষয়ে আর কোনো রকম সংশয় আমার নেই, আমি এই ব্যাপারে পুরোপুরি নিশ্চিত।
আমিও একমত হলাম হোমসের সাথে। হোমস আবার কথা শুরু করল।
এইবার আসি হতভাগ্য হাইডিগারের প্রসঙ্গে। দেখো, ছেলেটা যেহেতু স্বেচ্ছায় পালাচ্ছে তাই সে ফিটফাট হয়ে পালাচ্ছে, কিন্তু হাইডিগার মোজা না পরেই বেরিয়ে পড়লেন। তার মানে বোঝাই যাচ্ছে তাকে খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে বেরোতে হয়েছে।
আচ্ছা, তাহলে ডক্টর হাইডিগার বেরোতে গেলেন কেন?
নিশ্চয়ই তিনি তার বেডরুমের জানলা থেকে ছেলেটিকে পালাতে দেখেছিলেন, আর তাই তাকে স্কুলে পুনরায় ফিরিয়ে আনার অভিপ্রায় নিয়েই উনি ওনার নৈশ অভিযান শুরু করেন। কিন্তু ওই অভিযানই হলো ওনার কাল। এইবার আসি সব থেকে গোলমেলে জায়গায়। আচ্ছা ওয়াটসন, তুমি বলো, একটা বাচ্চা ছেলের পিছু কোনো পুরুষ যদি নিতে চায় তাহলে সে তো দৌড়ে খুব সহজেই তাকে ধরতে পারে, তাই না? কিন্তু অবাক কাণ্ড, হাইডিগার না দৌড়ে সাইকেল নিলেন কেন? শুনেছি উনি খুব দক্ষ সাইক্লিস্ট ছিলেন, আর আমার মনে হচ্ছে ছেলেটাও পালানোর জন্য সহায়তা নিয়েছিল কোনো বাহনের, সেই প্রথম সাইকেল। আর তার জন্যই হাইডিগারও তার দ্বিচক্রযান ব্যবহার করেন। এখন খালি দেখার যুক্তির পথে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। একটু ভেবে দেখো ওয়াটসন, স্কুল থেকে ঠিক 5 মাইল দূরে হাইডিগারের মৃত্যু ঘটেছে, আর মৃত্যুর কারণ কিন্তু কোনো বুলেট নয়, মার্ডার ওয়েপেন হচ্ছে একটা ব্লান্ট অবজেক্ট, অর্থাৎ মৃত্যু ঘটেছে কোনো শক্তিশালী আততায়ীর হাতে। দেখো, বুলেট ছুড়ে হত্যা করা যে কোনো ছোট ছেলের পক্ষেই সম্ভব হতে পারে, কিন্তু মাথার খুলি গুঁড়িয়ে দেওয়ার মতো পাশবিক শক্তি লর্ড সল্টায়ারের মতো বাচ্চা ছেলেদের থাকাটা একেবারেই অসম্ভব নয়। কাজেই বুঝতে পারা যাচ্ছে ছেলেটির সাথে আরও অন্য কেউ একজন ছিলই। আর এটাও একটু ভাবো যে কি পরিমাণ দ্রুত গতিতে তারা 5 মাইল পেরিয়ে এসেছে, যে হাইডিগারের মতো দক্ষ সাইক্লিস্টও তাদের নাগাল পাননি।
কিন্তু চারিদিক তন্ন তন্ন করে খুঁজেও আমরা কোনো মানুষের পায়ের চিহ্নটুকুও খুঁজে পেলাম না। কেবলমাত্র চোখে পড়ল প্রচুর গরু, মোষ, ভেড়ার চিহ্ন, এমনকি 50 গজের মধ্যেও কোনো পথঘাটের সন্ধানও পেলাম না। আমি বলে উঠলাম, শার্লক, তুমি এগুলো কি বলছো? এ যে অসম্ভব।
সাব্বাস, খুব গুরুত্বপূর্ণ কথা বললে হে। হয় আমার কথা বলার ভঙ্গিমা ভুল, না হয় ভুলটা লুকিয়ে আছে কথাটার মধ্যেই, কিন্তু আগাগোড়া তুমি তো গোটা ঘটনাটাই দেখলে। তোমার কি মনে হচ্ছে আমি কোনো ভুল ব্যাখ্যা দিয়েছি, মানে ধরো কোথাও কোনো অযৌক্তিক কথা বলেছি? তোমার কি কোনো খটকা লাগছে?
না, সেরকম না। একটা প্রশ্ন আসছে। আচ্ছা, পড়ে যাওয়ার ফলে প্রচণ্ড আঘাত লেগে মাথার খুলি ভেঙে যায়নি তো ওনার?
এইরকম একটা জলা জায়গায় কী করে পড়ে গিয়ে ওনার মাথার খুলিটা ভেঙে যেতে পারে? তুমি একটু ভেবে বলো, আদেও এমনটা কি হতে পারে বলে তোমার মনে হয়?
না, এইরকম তো হওয়া, উফ, আমার সব গুলিয়ে যাচ্ছে।
আরে আরে, কী যে বলো, অনেকগুলো ঘোরালো সমস্যার সমাধান করলাম আমরা, আর এখন তুমি এইসব বললে হবে? ওইসব আমি শুনছি না। আর তাছাড়া শোনো, প্রচুর তথ্য ও সূত্র পেয়ে গেছি আমরা, অতএব চলো আমরা এখন এইসব ভাবনা ছেড়ে রহস্য উদ্ঘাটনে উদ্যোগী হই। যাই হোক, ছাড়ো, পলমারের পর্ব তো শেষ হলো, এইবার চলো ডানলপের পিছু নিয়ে দেখা যাক কোথায় পৌঁছই।
শুরু হলো ডানলপের চিহ্নিত পথে শিকারি কুকুরের মতো আমাদের অভিযান। কিছু দূরেই যাওয়ার পরে জলাভূমি ধীরে ধীরে ঢালু হয়ে উঠে গেল ওপরের দিকে। জলের ধারা পিছনে ফেলে এসে পড়লাম একটা অংশের উপরে। এই রকম জায়গায় আর কোনো চিহ্ন পাওয়া যে সম্ভব না তা বেশ ভালো করেই বুঝতে পারছিলাম। শেষবারের মতো যেইখানে ডানলপের চিহ্ন দেখলাম সেইখান থেকে সহজেই হোল্ডারনেস হলে যাওয়া যায়। কয়েক মাইল দূরে বাম দিকে হলের আকাশ ছোঁয়া জমকালো চূড়া চোখে পড়ছিল আমাদের। আবার সামনের দিক ধরে এগোলে আমরা চেস্টারফিল্ড হাই রোডের পাশের ধূসর গ্রামটার দিকেও এগোতে পারবো বলে বুঝতে পারলাম। শেষমেশ আমরা একটা অপরিচ্ছন্ন সরাইখানার দিকে এগোতে লাগলাম। দূর থেকেই সরাইখানার দরজার গায়ের উপরে দুটি ফাইটিং ককের এমব্লেম চোখে পড়ল। এমন সময় হোমস আচমকা গুঙিয়ে উঠে আমার কাঁধটা ধরে পড়ে যেতে যেতে নিজেকে বাঁচিয়ে নিল। বেকায়দায় গোড়ালি মুচকে গেলে যেমন মানুষ অসহায় হয়ে পড়ে, হোমসের ঠিক তেমন দশাই হল। অতি কষ্ট করে খোঁড়াতে খোঁড়াতে হোমস আমার কাঁধে ভর দিয়ে সরাইখানার দরজার কাছে এসে পৌঁছাল। একজন প্রৌঢ় ভদ্রলোক কালো মাটির পাইপে ধূমপান করছিল। তাকে দেখে হোমস বলল,
কেমন আছেন মিস্টার রুবেন হিউজ?
কে আপনি? আমার নামটাই বা জানলেন কি করে?
আরে, আপনার মাথার ওপরেই তো বড় বড় অক্ষরে আপনারই নাম লেখা বোর্ডটা চলছে। আর তাছাড়া নিজের বাড়িতে মালিককে দেখে চিনতে খুব একটা অসুবিধে হয় না। আচ্ছা, আমি বলছিলাম, আপনার আস্তা বলে এই ঘোড়ার গাড়ি বা এই জাতীয় কোনো কিছু হবে
না?
আসলে যন্ত্রণায় মাটির ওপরে পাটুকু রাখতে পারছি না।
তাহলে রাখবেন না।
আমি যে হাঁটতেও পারছি না।
হাঁটতেই যখন পারছেন না, তাহলে এক কাজ করুন, লাফান বরং।
এই উত্তরটা শুনে আমার ভীষণ রাগ হয়ে গেল। এই অসভ্য লোকটার এমন অভব্য আচরণ আর সইতে পারছিলাম না। কিন্তু বলিহারি হোমসকে সে দিব্যি কথাবার্তা চালিয়ে যাচ্ছিল ওই অভদ্র লোকটার সঙ্গে। আমি একটু অবাকই হলাম, কিন্তু মুখে কিচ্ছুটি প্রকাশ করলাম না। হোমস বলল,
আরে মশাই, দেখতেই তো পাচ্ছেন কেমন বেকায়দায় পড়েছি আমি। যানবাহন একটা কিছু পেলেই হলো, বাঁচ বিচার নেই কোনো, ও নিয়ে আমি অত ভাবি না।
আমিও ভাবি না, আপনারা যানবাহন পেলেন ই পেলেন না তা নিয়ে।
শুনুন, আপনি এত হালকা করে ব্যাপারটা নেবেন না প্লিজ। খুব গুরুত্বপূর্ণ কারণে আমার অন্তত এখন একটা সাইকেল দরকার, আর সেই সাইকেলের ভাড়া দিতে একটা গিনি দিতেও আপত্তি নেই আমার।
কান খাড়া করে মিস্টার রিউবিন বলে উঠলেন,
কোথায় যাবেন আপনারা?
হোল্ডারনেস হল।
রিউবেন বাঁকা হেসে তাচ্ছিল্যে সুরে আমাদের দুজনের কাদামাখা পোশাকের দিকে একবার আপাদমস্তক চেয়ে বিদ্রুপযুক্ত চাহনি হেনে বলে উঠলেন,
ডিউকের চেলা চামুন্ডা নাকি?
ডিউকের সাথে আমাদের এখন দেখা হলে ওনার আর আনন্দের সীমা থাকবে না। তার হারানো ছেলের খবরটা দেব তাকে, তাই তো বলো বাচ্চান।
আমিও হোমসের কথাতে সায় দিলাম হেসে, আর লক্ষ্য করলাম যে এই কথাটা শোনা মাত্র রিউবেন চমকে উঠল ও তার মুখটা কেমন যেন হয়ে গেল। সে আশাই করেনি যে এমন একটা খবর শুনবে। রিউবেন মুখটাকে এইবার যতটা সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করে নিয়ে বলে উঠল,
ছেলেটার পিছু নিয়ে এইখানে এসে পৌঁছেছেন নাকি?
খবর এসছে সেই লিভারপুল থেকে, যে কোনো মুহূর্তে পুলিশ তাকে পাকড়াও করবে বলে আমার স্থির বিশ্বাস।
ডিউককে অভিনন্দন জানানোর ইচ্ছে আমার নেই, কারণ সে এমনই একটা লোক যে কিনা অবিবেচকের মতো একটা ভুট্টা বিক্রেতার মিথ্যা কথাতে বিশ্বাস করে অতীব জঘন্য ব্যবহার করে আমার মতো একজন কর্মনিষ্ঠ প্রধান কোচুয়ানকে বরখাস্ত করেন। কিন্তু লিভারপুলে লর্ড সল্টায়ারের যে খোঁজ পাওয়া গেছে শুনে খুশি হলাম। আমি দেখছি যাতে আপনি দ্রুত হলে পৌঁছে এই খবরটি ডিউককে দিতে পারেন।
ধন্যবাদ ধন্যবাদ, কিন্তু প্রথমে পেটে কিছু একটা পড়া দরকার, তারপরে না হয় আপনি একটা সাইকেল জোগাড় করে দেবেন বরং।
দেখুন, আমার কোনো সাইকেল নেই, হলে যাওয়ার জন্য দুটো ঘোড়া দিতে পারি আপনাদের, আপনারা তাতে করেই যান বরং হলে।
আচ্ছা আচ্ছা, আগে কিছু একটা মুখে দি, তারপর কি করে হলে পৌঁছাবো সে কথা ভাবছি বরং।
এব্রো খেব্রো পাথরের তৈরি রান্নাঘরে বসিয়ে মিস্টার রিউবিন হিউজ বেরিয়ে যেতেই বেমালুম সমস্ত গোড়ালির ব্যথা গায়েব হয়ে গেল হোমসের। দিনের আলো নিভে আসতে আর বেশি বাকি নেই। সেই কোন সকালে বেরিয়েছি আমরা দুজনে, তাই কিছুটা সময় খেতেই ব্যয় করে দিলাম আমরা। সারাদিন পেটে কোনো দানা পানি পড়েনি, যার ফলে খাওয়া দাওয়া সারতে খুব বেশি সময় লাগলো না আমাদের। চিন্তাচ্ছন্ন মুখে হোমস বার কয়েক জানলার কাছে গিয়ে সাগ্রহে বাইরের দিকে তাকালো। নোংরা উঠোনের খানিকটা নজরে আসছিল আমাদের খোলা জানলা দিয়ে। দূরে এক কোণে কামারশালাতে কাজ করছিল কালি ঝুলি মাখা একটা ছোকরা, আর একদিকে রয়েছে আস্তাবল। দ্বিতীয়বার জানলা থেকে ঘুরে এসে বসে পড়েছিল হোমস, কিন্তু তারপরেই আচমকা চিৎকার করে উঠে লাফিয়ে উঠল সে। উত্তেজিত হয়ে সে বলে উঠল,
ওয়াটসন ওয়াটসন, পেয়েছি পেয়েছি, যা ভেবেছি ঠিক তাই। আচ্ছা ওয়াটসন, আজকে যে গরুর খুরের ছাপ দেখেছ তা মনে পড়ে?
হ্যাঁ হ্যাঁ, মনে কেন থাকবে না, সারা রাস্তায় তো দেখলাম গরুর খুরের ছাপ।
আচ্ছা বলো তো, কোথায় কোথায় গরুর খুরের ছাপ দেখেছ?
কোথায় কোথায় দেখিনি বলতো হোমস, খুরের ছাপ জলা জায়গায় দেখেছি, রাস্তার উপরে দেখেছি, এমনকি বেচারা হাইডিগার যেখানে মৃত অবস্থায় পড়েছিলেন সেই জায়গাতেও খুরের ছাপ দেখতে পেয়েছি।
হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা বলো দেখি, আজ মুড়ের দিকটায় তুমি কটা গরু দেখেছ?
আদেও কোনো গরু দেখেছি বলে তো মনে পড়ছে না, খালি খুরের ছাপই তো চোখে পড়েছে।
আশ্চর্য ওয়াটসন আশ্চর্য। আচ্ছা তুমি ভালো করে ভাবো, আজকে সারাদিনে আমরা জলায় জন্তু জানোয়ার বলতে কেবল গরুর পায়ের ছাপ দেখেছি, কিন্তু গোটা জলাভূমিতে একটাও জলজ্যান্ত গরু আর চোখে পড়ল না। ব্যাপারটা কিরকম অদ্ভুত আর আশ্চর্য লাগছে না?
হ্যাঁ আশ্চর্যই তো বটে, তুমি বললে বলে আমার মনে পড়ল, সত্যি তো তাই, খালি গরুর খুরের ছাপই তো দেখে গেলাম, কোথাও একটা সরাসরি গরু তো চোখে পড়ল না। তুমি ঠিকই বলেছো, বুঝলে।
আচ্ছা, এবার মাথাটা একটু খাটাও তো দেখি ব্রাদা। মনে মনে নিজেকে নিয়ে যাও লোয়ার গিলমোরের জলাভূমিতে। এবার বলো, রাস্তার উপরে ওই দাগগুলো দেখতে পাচ্ছ তো?
আমি চোখটা বুঝে মনটা জলাভূমিতে দাঁড়িয়ে আছি এই ভেবে বলে উঠলাম, হ্যাঁ দেখতে পাচ্ছি।
তোমার কি মনে পড়ে গরুর পায়ের ছাপগুলো এক একবার এক এক রকম ছিল?
এই বলে সে কটা রুটিকে অনেকগুলো টুকরোতে ছিঁড়ে তিন রকমের, বা বলা যায় তিন ধরনের গরুর খুরের ছাপগুলি যেমন যেমন জলাভূমিতে ছিল ঠিক তেমন সাজিয়ে আমাকে বলে উঠল।
দেখো তো, এইবার মনে পড়ছে কি ছাপগুলো অনেকটা এরকমই ছিল না?
রুটির টুকরোগুলো যে সাজিয়েছ সে তো এক দেখাতেই বুঝতে পারছি, কিন্তু সত্যি বলতে গরুর পদাঙ্কগুলো যে এমন ধরনেরই ছিল তা সত্যি মনে করতে পারছি না শার্লক।
কিন্তু আমার যে পুরোপুরি মনে আছে ওয়াটসন, একটুও ভুল হচ্ছে না। আসলে আমি একটা অন্ধ গর্ধব, জানো তো। আরে তখনই আমার বোঝা উচিত ছিল, কিন্তু তখন কেন যে সমাধানে পৌঁছাতে পারলাম না।
কিন্তু সমাধানটা কি একটু খোলসা করে বলবে প্লিজ?
সমাধান একটাই, আর তা হচ্ছে একটা গরুর আশ্চর্য পদাঙ্ক দর্শন করা। এই গরু আবার বুঝলে মাঝে মধ্যে বেশ কদম চালে চলে, আবার দরকার হলে লম্বা লম্বা পা ফেলে ছুটেও চলতে পারে। আমি তোমাকে নিশ্চিতভাবে বলতে পারি যে এই রকম ধোকাবাজি যে করতে পারে সে আর যাই হোক কোনোভাবেই মূর্খ নয়। কামারশালার ওই ছোকরাটা ছাড়া মনে হচ্ছে না পথ পরিষ্কার হবে বলে। চলো ওয়াটসন, টুক করে বেরিয়ে দেখে আসি কি ব্যাপার।
আস্তা বলে পাশাপাশি দাঁড়িয়ে ছিল দুটি ঘোড়া। একটি ঘোড়ার পিছনে গিয়ে হোমস বলল,
পুরনো খুর কিন্তু লাগানো হয়েছে নতুন, মানে পুরনো নালে নতুন পেরেক। এই কেসটা পুরো ক্লাসিক পর্যায়ে যাচ্ছে ওয়াটসন। চলো কামারশালায় একবার যাই।
আমরা কামারশালায় পৌঁছানোর পরেও ছোকরাটি কোনো ভ্রুক্ষেপ করল না, এক মনে কাজ করে যেতে লাগলো। মেঝের ওপরে ছড়িয়ে পড়েছিল লোহা আর কাঠের বিস্তর টুকরো। দেখলাম এই সব আবর্জনার মাঝেই সামনে ডাইনে বাঁয়ে পিছনে ঘুরে চলেছে হোমসের সন্ধানী দৃষ্টি। এমন সময় হঠাৎ করে পিছনে আচম্বিতে পায়ের শব্দ শুনতে পেলাম। পিছনে ফিরতেই দেখি রিউবেন হিউজ এসে পড়েছেন কামারশালা। ঝোপের মতন কালো পুরুষের ভ্রু জোড়া নেমে এলো তার সাপদের মতন জ্বলন্ত চোখ দুটোর ওপরে। চোখে পড়ল তার সমস্ত দেহ ফুলে ফুলে উঠছে প্রচণ্ড রাগে। ধাতুর টুপি লাগানো একটা খাটো লাঠি হাতে সাক্ষাৎ কালান্তকের মতো ক্রুদ্ধ ভঙ্গিমায় সে এগিয়ে এলো এমনভাবে আমাদের দিকে যে পকেটের ভিতরে রিভলভারটাকে আঁকড়ে ধরে আমি স্বস্তি পেলাম। বাজের মতন কণ্ঠে চিৎকার করে রিউবেন হিউজ বললেন,
শয়তান গুপ্তচর কোথাকার, এইখানে কেন এসেছেন, কি চাই কি?
আরে মশাই, আপনার রকম সকম দেখে তো মনে হচ্ছে আপনার কি নাকি গোপন কাণ্ড কারখানা আমরা ফাঁস করে দিয়েছি।
প্রবল প্রচেষ্টায় নিজেকে সংযত করে নিলেন মিস্টার রিউবেন হিউজ। ভ্রুকুটির থেকেও ভয়ঙ্কর হয়ে উঠল তার মুখের হাসিটা। তিনি চিবিয়ে চিবিয়ে কড়কড় স্বরে আবার বলে উঠলেন,
কামারশালায় কিছু দেখার ইচ্ছে থাকলে আপনারা দেখতেই পারেন, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু মিস্টার, আপনারাই বলুন, আমার চোখের আড়ালে আমার বাড়িতেই কেউ ঘুরঘুর করে ঘুরে বেড়াবে, সেইটা কি করে আমি চুপচাপ হজম করি বলুন তো? তাই বলছিলাম কি, চটপট পাওনা মিটিয়ে সরে পড়ুন এইখান থেকে, তাহলে আমি খুব খুশি হব।
আপনার কোনো ক্ষতি করার ইচ্ছা আমাদের বিন্দুমাত্র নেই মিস্টার হিউজ। আমি খালি ওয়াটসনকে নিয়ে আপনার আস্তাবলের ঘোড়াগুলো দেখতে এসেছিলাম। যাই হোক, এখন দেখে মনে হচ্ছে বেশ হেঁটেই চলে যেতে পারবো, আপনার ঘোড়ার আর প্রয়োজন হবে না। হোল্ডারনেস খুব একটা দূরে নয় বলুন?
হলের ফটক 2 মাইলের বেশি না, বাম দিকে রাস্তা ধরে এগিয়ে যান।
তারপর আমরা বাড়ি থেকে না বেরিয়ে যাওয়া পর্যন্ত একটা হিংস্র চোখে তাকিয়ে রইল এই অভদ্র লোকটা। রাস্তা ধরে কিছুক্ষণ হাঁটার পর মোড় ঘুরতেই যেই না আমরা মিস্টার রিউবেনের চোখের আড়াল হলাম, অমনি হোমস দাঁড়িয়ে গেল। তারপরে মুচকি হেসে আমার দিকে তাকিয়ে বলে উঠল,
এই সরাইখানাতে ঢোকার পর থেকেই কেসটা পুরো সরগরম হয়ে উঠেছে। এ জায়গা ছেড়ে অন্যদিকে মনোনিবেশ করলে এই কেসটা ঠান্ডা হয়ে পড়বে। এবার আমাদের এই ফাইটিং ককের ওপর বিচক্ষণ নজর রাখতে হবে।
আবার সেই সরাইখানায় যেতে বলছো? অবশ্য এই ব্যাপারটা আমিও আজ করতে পারছিলাম যে ছোট ছেলেটির অন্তর্ধান সম্পর্কিত রহস্যের গোটা ব্যাপারটা ওই রিউবেন জানেন, তবে ওনার মতন মূর্তিমান বদমাইশ খুবই অল্প দেখেছি আমি। কিন্তু জানো হোমস, ওই চেহারাটাই হলো ওর আসল মনের ছবি।
আহা ওয়াটসন, তুমি লোকটার মধ্যে খালি ওই বর্বরতা অভদ্রতা এইসবগুলোই লক্ষ্য করলে? আর ওই ঘোড়াগুলো, কামারশালাটা, এইসবগুলো কিছুই তোমার মনে দাগ কাটল না? না না, আর দেরি করে লাভ নেই, চলো চলো, বরং আমরা আরেকবার চাই, একটু দূর থেকে অবজার্ভ করি, কাছাকাছি ঘেঁষার খুব একটা দরকার নেই, বুঝলে?
ঢালু হয়ে পাহাড়টা উঠছিল উপরের দিকে, চুনা পাথরের ধূসর রঙের পাথরখণ্ড ছড়িয়ে রয়েছে এইদিক ওইদিক। সবে ওই পাহাড়টা বেয়ে উঠতে শুরু করেছি ঠিক এমন সময় হোল্ডারনেসের হলের দিকে তাকিয়ে দেখলাম আমাদের দিকেই দ্রুত বেগে ছুটে আসছে একখানা সাইকেল। হোমস দাঁত চেপে কাঁধে চাপ দিয়ে আমার উদ্দেশ্যে বলে উঠল,
ওয়াটসন বসো বসো, শীঘ্রই বসো।
আমি পাথরের আড়ালে বসে পড়ে লুকিয়ে দেখলাম একজন লোক ঝড়ের গতিতে বেরিয়ে গেল সাইকেল চালিয়ে। তার সাইকেল চালানোর পরে রাশি রাশি ধুলো কুণ্ডুলি পাকিয়ে মেঘের মতো জমাট বেঁধে উঠল। তবু ওই কুণ্ডুলি পাকানো ধুলো রাশির মধ্যে দিয়েই ঝড়ের বেগে ছুটে চলা সাইকেল আরোহীকে আমি এক মুহূর্তের জন্য দেখলেও চিনতে পেরেছিলাম তিনি আসলে কে ছিলেন। আর তিনি হলেন অন্য কেউ নয়, স্বয়ং মিস্টার জেমস ওয়াইল্ডার। কিন্তু সব থেকে অবাক লাগলো, প্রায় চমকে গেছিলাম তার চেহারার অবস্থা দেখে। হ্যাঁ, আমি এক মুহূর্তের জন্য দেখলেও এই ব্যাপারে নিশ্চিত যে তাকে আমার চিনতে এক ফোঁটা ভুল হয়নি। তার মুখটা উদ্বেগে পরিপূর্ণ হয়ে সম্পূর্ণ ফ্যাকাশে বর্ণ ধারণ করেছিল। তার ওই ফ্যাকাশে মুখটা আর পাগলের মতন চেহারাখানা দেখেই বোঝা যাচ্ছিল যে তিনি খুবই আতঙ্কিত হয়ে আছেন। গত রাতে দেখা চটপটে চালাক চতুর জেমস ওয়াইল্ডারের সাথে আজকের একটু আগে দেখা ঝড়ের গতিতে বেরিয়ে যাওয়া সাইকেল আরোহী জেমস ওয়াইল্ডারের কোনো মিল পাইনি আমি। এ যেন তারই এক কিম্ভূত কিমাকার প্রতিচ্ছবি, যা বিকট রূপ দেখিয়ে সঙ্গের মতন লোক হাসানোর প্রচেষ্টাতে রত হয়েছে। হোমস গলা চড়িয়ে আমার উদ্দেশ্যে বলল,
দেখলে দেখলে ওয়াটসন কে গেল? ডিউকের সেক্রেটারি জেমস ওয়াইল্ডার না? নেমে এসো তাড়াতাড়ি, চলো চলো দেখি ভদ্রলোক কোথায় যান।
পাথর খণ্ডগুলোর গা ধরে ধরে খানিকটা নিচে নেমে এলাম আমরা। আর নিচে নেমে যে জায়গাটাতে এলাম সেই জায়গাটা থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল সরাইখানার দরজাটা। আর তখনই চোখে পড়ল ওয়াইল্ডারের বাইসাইকেল দেওয়ালে হেলান দিয়ে দাঁড় করানো রয়েছে। বাড়ির ভিতরে বা জানলার সামনেও কাউকে দেখতে পেলাম না। হোল্ডারনেস হলের ওই পাশে সূর্য ঢলে পড়তেই নেমে এলো গোধূলির বিষাদ আভা। তারপরেই আলো আঁধারির মাঝে আস্তাবলের সামনে উঠোনে একটা ঘোড়ার গাড়ি চোখে পড়ল, যার দুই পাশের আলো দুটো জ্বলে উঠল এবং অল্পক্ষণের মধ্যেই কানে এলো একটা প্রতিধ্বনি। খটখট শব্দ করে রাস্তার ওপারে গিয়ে প্রচণ্ড বেগে চেস্টার ফিল্ডের দিকে এগিয়ে গেল। হোমস ফিসফিস করে বলে উঠল,
কি বুঝলে ওয়াটসন?
সরে পড়ল মনে হচ্ছে।
গাড়ির ভেতরে শুধুমাত্র একজনকেই বসে থাকতে দেখেছি আমি, আর সে যে ওয়াইল্ডার না এই ব্যাপারে আমি সম্পূর্ণ নিশ্চিত। ওই দেখো, ও কিন্তু দরজার সামনেই দাঁড়িয়ে আছে।
আমি ভালো করে চেয়ে দেখলাম দরজার দিকে। লক্ষ্য করতেই এইবারে চোখে পড়ল সেক্রেটারি কালো মূর্তি, অন্ধকারে উঁকি মেরে কার জন্য যেন অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ পর শোনা গেল একটা পদধ্বনি। আলোর পটভূমিকায় মুহূর্তের জন্য আবির্ভূত হল দ্বিতীয় একটি মূর্তি। মূর্তিটি ঢোকা মাত্রই বন্ধ হয়ে গেল দরজা। ঠিক 5 মিনিট পরে দোতলার ঘরে একটা বাতি জ্বলে উঠল। হোমস বলে উঠল,
বাবা, এ যে দেখছি ফাইটিং ককে রাত্রেবেলায় অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা ঘটে।
মদ্যপানের জায়গাটা কিন্তু বাড়ির অন্যদিকে।
ঠিকই বলেছ, তাহলে এ পথ দিয়ে এখন যাদের ভেতরে আগমন হলো তাদেরকে প্রাইভেট অতিথি বলেই ধরে নিতে পারি। কিন্তু সব থেকে আমাকে যেটা ভাবাচ্ছে, আচ্ছা, এই অন্ধকারে এমন একটা নোংরা সরাইখানায় মিস্টার জেমস ওয়াইল্ডার কি করছেন? আর কেই বা রাত্রে চুপি চুপি এইভাবে তার সাথে দেখা করতে এসছে? না হে না ওয়াটসন, যতক্ষণ না এই প্রশ্নগুলোর উত্তর পাচ্ছি ততক্ষণ কিছুতেই শান্তি পাব না। একটু রিস্ক হয়ে যাচ্ছে, ঝুঁকি নিতেই হবে। চলো সাহস করে কাছে গিয়ে একবার দেখে আসি।
কসরত করে দুজনে রাস্তার উপরে নেমে গুঁড়ি মেরে এগিয়ে গেলাম সরাইখানার দিকে। দরজার পাশে হেলান দিয়ে দাঁড় করানো মিস্টার ওয়াইল্ডারের বাইসাইকেলের পিছনের চাকার দিকটাতে ফস করে দেশলাই কাঠি জ্বালালো হোমস। তারপরে নিঃশব্দে কিছু একটা দেখে হেসে উঠল হোমস। তারপরে আমার দিকে তাকিয়ে মুখটা বেশ সিরিয়াস করে মাথার উপরের আলোকিত জানলাটা দেখিয়ে বলে উঠল,
ঘরের ভিতরে না দেখে আমি কোথাও যাব না। দেওয়ালে পিঠ পেতে দাঁড়াও, আমি চটপট উঠে পড়ে যা করার করছি।
কয়েক সেকেন্ডের মধ্যেই আমার কাঁধের উপরে দাঁড়িয়ে পড়ল হোমস। তারপরে দাঁড়াতে না দাঁড়াতেই নিচে লাফিয়ে নেমে এলো হোমস।
চলো এইবারে তাহলে এখান থেকে যাওয়া যাক। সারাটা দিন বড্ড খাটুনি গেছে বলো, কিন্তু এই রহস্যের কিনারা করতে যা যা পয়েন্ট দরকার ছিল সব কিছুই জোগাড় করতে পেরেছি বলে আমার স্থির বিশ্বাস। দ্য প্রায়োরি এখান থেকে অনেকটাই দূর, কাজেই চলো অযথা দেরি না করে চলো রওনা দিই।
পরের দিন সকালে বেলা 11টা নাগাদ শার্লক আর আমি দুজনে মিলে হোল্ডারনেসের হলের ইউ অ্যাভিনিউ মাঝখান দিয়ে বেড়াতে বেড়াতে হাজির হলাম রানী এলিজাবেথ আমলের জমকালো তোরণের সামনে। তারপর সেইখান থেকে পৌঁছালাম ইয়র গ্রেসের স্টাডিতে। মিস্টার জেমস ঘরেই ছিলেন, আমাদের দেখেই অভ্যর্থনা জানালেন। ভদ্রলোকের চেহারাতে তখনও গত রাতের বুনো আতঙ্কের রেশ লেগেছিল। তিনি চোরা দৃষ্টিতে আমাদের দেখছিলেন। স্পষ্ট চোখে পড়ল আমার যে ওনার কোনো অজানা আতঙ্কে থেকে থেকেই অঙ্গ প্রত্যঙ্গগুলো কেঁপে কেঁপে উঠছে। মিস্টার জেমস আমাদের দিকে তাকিয়ে বলে উঠলেন,
আপনারা নিশ্চয়ই হিচগ্রেসের সাথে দেখা করতে এসেছেন, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে ওনার সাথে দেখা করা যাবে না, কারণ উনি খুবই অসুস্থ। খারাপ খবরটা শোনার পর থেকেই উনি অসুস্থ হয়ে পড়েছেন। ডক্টর হাক্সটেবিল আমাদের টেলিগ্রাম করে মিস্টার হোমসের আবিষ্কার সম্পর্কিত যাবতীয় তথ্য জানিয়েছেন।
মিস্টার ওয়াইল্ডার, যেভাবেই হোক আমার এখন হিজ গ্রেসের সাথে দেখা করাটা খুবই দরকার, দয়া করে আপনি এই ব্যাপারে বাধা দেবেন না।
দেখুন, আপনাদের তো বললাম উনি অসুস্থ, তো এই মত অবস্থায় উনি ওনার ঘরে বিশ্রাম নিচ্ছেন।
আমি বুঝতে পারছি উনি খুবই অসুস্থ, শুয়েই আছেন, কিন্তু তবুও ওনার সাথে আমরা ওনার ঘরেই দেখা করব। ওনার সাথে দেখা করাটা ভীষণ জরুরি।
বেশ, আপনারা যখন আমার নিষেধ শুনতে নারাজ তখন আপনাদের আগমন বার্তা আমি নিজেই তাকে দিয়ে আসছি।
আমরা অপেক্ষা করতে লাগলাম। ঠিক আধ ঘন্টা বাদে প্রবেশ ঘটল আভিজাত মহলের মুকুটমণি ডিউক অফ হোল্ডারনেস। আগের চাইতেও তার চেহারার দশা হয়েছে বিধ্বস্ত, বিবর্ণ, হতশ্রী। বোঝাই যাচ্ছে অল্প সময়ের মধ্যে তার ওপর দিয়ে এক প্রবল ঝড় বয়ে গেছে, কাঁধ দুটো ঝুলে পড়েছে। আগের দিন যে ডিউককে দেখেছিলাম আজকে যেন সেই ডিউকের সাথে এই ডিউকের কোনো মিলই পাচ্ছিলাম না। এক লাফে যেন তার বয়স অনেকটা বেড়ে গেছে। রাজকীয় সৌজন্য মেটার পর তিনি একটা চেয়ার টেনে বসলেন। তারপরে গুরু গম্ভীর কণ্ঠে ডিউক শার্লকের উদ্দেশ্যে বলে উঠলেন,
কি ব্যাপার মিস্টার হোমস, আমার সাথে কি এমন জরুরি দরকার যে আমার অসুস্থতার খবর জেনেও আপনারা দেখা করতে এতটা ব্যাকুল হয়ে উঠেছেন?
ডিউকের কথা কানে গেলেও শার্লক দেখি ওনার কথাতে কোনো ভ্রূক্ষেপ না করে, এমনকি ওনার দিকে না তাকিয়েই ডিউকের চেয়ারের পাশে দাঁড়ানো সেক্রেটারিটির দিকে তাকিয়ে উত্তর দিল,
ইয়োর গ্রেস, আমার একটা আর্জি আছে। আমাদের কথাবার্তার সময় যেন মিস্টার জেমস ওয়াইল্ডার এখানে উপস্থিত না থাকেন।
ইয়োর গ্রেস, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি এখন আসি।
তুমি এখন এসো। বলুন মিস্টার হোমস, কি বলার আছে আপনার?
ইয়োর গ্রেস, আপনার চেক বইটা মনে হচ্ছে টেবিলের ওপরেই আছে। বলছিলাম কি, আপনি যদি 6,000 পাউন্ডের একটা চেক ক্রস করে আমার নামে লিখে দেন তাহলে খুব খুশি হব। দ্য ক্যাপিটাল অ্যান্ড কাউন্টিস ব্যাংকের অক্সফোর্ড স্ট্রিটের ব্রাঞ্চ আমার এজেন্ট।
তামাশা করছেন নাকি আপনি মিস্টার হোমস? এটা কিন্তু কোনো তামাশা করার মতো বিষয় নয়।
তামাশা করছি না ইয়োর গ্রেস, জীবনে এখনও এতটাও এক্সাইটমেন্ট হয়নি যে এরকম ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ঠাট্টা তামাশা করব। আমি খালি একটাই কথা বলতে চাইছি, আপনার ছেলেকে কে বা কারা এবং কোথায় আটকে রেখেছে তা আমি জানি। অর্থাৎ এই অপকর্মটি যারা করেছেন তাদের কিছু জনকে অন্তত আমি চিনি। তাই বলছিলাম, আপনার ঘোষণা করা পুরস্কারটি আমার প্রাপ্য।
কোথায় সে? আর অপরাধী হিসেবে কাকে চিহ্নিত করছেন মিস্টার হোমস?
আপনার ছেলে গতকাল পর্যন্ত আপনার পার্ক গেট থেকে জাস্ট কয়েক মাইল দূরে দ্য ফাইটিং ককে ছিল। আর যদি বলেন অপরাধী হিসেবে কাকে চিহ্নিত করছি, তাহলে বলবো আপনি। তাহলে সবটাই তো বলে দিলাম, এবার আমাকে চেকটা লিখে দিন ইয়োর গ্রেস।
শার্লকের কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। ডিউকের মুখের দিকে যেন তাকানোই যাচ্ছে না। হোমসের কথা ফুরোতে না ফুরোতেই উনি তড়াক করে লাফিয়ে উঠলেন। তারপরে এমনভাবে বাতাসকে আঁকড়ে ধরার চেষ্টা করলেন যেন মনে হচ্ছিল পাতালের অতলে তলিয়ে যাচ্ছেন উনি। কোনো কিছু আশ্রয় অবলম্বনটুকুও না পেয়ে পরক্ষণেই নিজেকে সামলে নিলেন। এই রকম তীব্র আবেগকে দমন করা সহজ কথা নয়। এর আশ্চর্য ক্ষমতা শুধুমাত্র তার মতন অভিজাত পুরুষেরই থাকে। চেয়ারের ওপরে নিজেকে এলিয়ে দিয়ে দুই হাতে মুখ লুকোলেন তিনি। বেশ কয়েক মিনিট কেটে গেল নীরবতার মধ্যে। তারপর হাতটা মুখ থেকে না সরিয়েই তিনি জিজ্ঞেস করলেন,
কতখানি জানেন আপনি?
গত রাত্রে আপনাদের সবাইকে দেখেছি আমি।
আপনি আর আপনার বন্ধু ছাড়া আর কেউ কি এই কথাটা জানে?
না, কাউকে আমি সেই কথা জানাইনি।
ডিউক একটু চুপ করে থাকলেন, তারপর কাঁপা হাতে চেক বই সই করতে করতে বললেন,
আমার কথার এতটুকুও নড়চড় হবে না মিস্টার হোমস। আপনার আনা সংবাদ আমার কাছে যতই অপ্রীতিকর ও অবাঞ্ছিত হোক না কেন, চেকটা আমি লিখে দিচ্ছি। পুরস্কার যখন ঘোষণা করেছিলাম তখন একবারও ভেবে দেখিনি এমন পরিস্থিতিতে আমায় পড়তে হতে পারে। আচ্ছা মিস্টার হোমস, আপনারা দুজনেই তো স্বাধীন, কারোর অধীনে তো নন, তাই না?
সরি, ঠিক বুঝলাম না, আপনি ঠিক কি বলতে চাইছেন?
আচ্ছা, যখন বুঝতেই পারলেন না আমি ঠিক কি বলতে চাইছি, তখন একটু পরিষ্কার করেই বলি। আপনারা যখন কারোর অধীনে নন, তাহলে আমি চাই না এই সমগ্র ব্যাপারটা কোনো তৃতীয় ব্যক্তির কানে গিয়ে বাইরের সব লোকজনের কাছে চাউর হয়ে যায়। তাই আমি ভেবে দেখলাম মোট 12,000 পাউন্ড আমি আপনাকে ও আপনার বন্ধুকে দেব। তাহলে আশা করি ব্যাপারটা শুধুমাত্র আপনাদের দুজনের মধ্যেই সীমিত থাকবে। কি বলেন মিস্টার হোমস?
ইউক্রেস, এত সহজে কিন্তু এই ব্যাপারটাকে ধামাচাপা দেওয়া যাবে না। হাইডিগারের মৃত্যুর কারণটা তো দর্শাতেই হবে।
আসলে মিস্টার হোমস, বলছিলাম কি, বুঝতে পারছি আপনাদের জার্মান মাস্টারের মৃত্যুর কারণটা দর্শাতেই হবে, কিছু করার নেই। কিন্তু বলছিলাম যে জেমস কিন্তু এই ব্যাপারে বিন্দু বিসর্গ কিচ্ছু জানে না, এই জন্য আপনি কিন্তু তাকে দায়ী করতে পারবেন না। এই কাজটা ওই জানোয়ার বদমাসটা করেছে। অবশ্য জেমসই ওই জানোয়ার বদমাসটাকে কাজে লাগিয়েছিল ছেলেটাকে রাতারাতি পাচার করার জন্য।
সরি টু সে ইয়োর গ্রেস, বাট একটা কথা আপনাকে বলতেই হচ্ছে, একবার যদি কেউ কোনো রকম অপরাধমূলক কাজ করার পথে নামে আর সেই কাজটা হাসিল করতে গিয়ে আরও 5টা অপরাধ করে ফেলে, তবে সেই সমস্ত অপরাধের দোষের ভাগিদার কিন্তু তাকেই হতে হয়। এটাই নিয়ম, তাই নয় কি? আপনি বলুন।
আপনি ঠিকই বলেছেন মিস্টার হোমস, কিন্তু যদি কোনো ব্যক্তি খুনের সময় ঘটনাস্থলে না হাজির থাকেন তাহলে তো আপনি তাকে কোনো মতে দোষী সাব্যস্ত করতে পারেন না, তাই না? বিশেষ করে যে মানুষটা আমার আপনার মতোই খুনকে ঘৃণা করে, খুনের কথা শুনলেই শিউরে ওঠে, তাকে তো নয়ই, তাই না? জানেন মিস্টার হোমস, এই খুনের কথাটা তার কানে আসা মাত্র সে আতঙ্কে ও অনুতাপে ভেঙে পড়েছিল, আর সেই দুর্বল মুহূর্তেই আমার কাছে অকপটে সব স্বীকার করে নিয়েছিল। ঘণ্টাখানেকের মধ্যে খুনের সাথেও সম্পূর্ণভাবে সম্পর্ক চুকিয়ে দিতে দ্বিধা করেনি। মিস্টার হোমস, ওকে আপনি বাঁচান। বাঁচান ওকে আপনি। আমি একান্তভাবে আপনাকে অনুরোধ করছি, আপনাকে প্লিজ প্লিজ বাঁচিয়ে দিন, এই বিপদের হাত থেকে ওকে রক্ষা করুন।
আমাদের চোখের সামনে ভেঙে পড়তে লাগলো তার সংযমের বাঁধ। মানুষটার ভেতরে তখন বয়ে চলেছে এক তীব্র ঝড়। চেয়ার ছেড়ে উঠে পড়লেন তিনি। তারপর মুষ্টিবদ্ধ দুহাত শূন্যে ছেড়ে অস্থিরভাবে পায়চারি করতে লাগলেন সারাটা ঘর। আবার সংযমের নিগড়ে নিজেকে বেঁধে ফেললেন। তারপরে টেবিলের সামনে বসে তিনি বললেন,
মিস্টার হোমস, আপনি আর অন্য কারোর কাছে না গিয়ে যে আমার কাছে এসেছেন তার জন্য আমি আপনার বুদ্ধি তারিফ করছি। আর তার সাথে সাথে একটা অনুরোধও করতে চাই। আসলে আমি চাইছি, আসুন আমরা শিগগিরই একটা পরামর্শ সেরে কিছু একটা বন্দোবস্ত করে ফেলি, এই ব্যাপারটা যাতে আর কোনোভাবে পাঁচকান না হতে পারে তার জন্য।
আপনার কথা শুনে দুটো জিনিস খুব স্পষ্ট করে বুঝতে পারছি। প্রথমত, মিস্টার জেমস ওয়াইল্ডার খুনি নন। আর দ্বিতীয়ত, আপনি কোনো একটা কথা আমাদের কাছে গোপন করে যাচ্ছেন। দেখুন ইওর গ্রেস, আপনি যদি আমাদের কাছে অসংকোচে অকপটে সব কিছু বলতে না পারেন, তাহলে তো আমি আপনাকে যথাযথভাবে সহায়তা করতে পারবো না। এছাড়াও বর্তমান পরিস্থিতির সমস্ত খুঁটিনাটি আমার জানা দরকার। নাহলে আপনি যেমনটা চাইছেন, এই যে এই কেলেঙ্কারির ব্যাপারটা সবাই না জানুক, বাইরে জানাজানি না হোক, এই বিষয়ে তো আপনাকে সহায়তা করতে পারবো না। আপনাকে যে যেভাবে সহায়তা করা ঠিক দরকার আমি ঠিক সেইভাবেই করব। কিন্তু ইওর গ্রেস, আপনাকে কিন্তু কোনো কিছু গোপন করলে চলবে না।
না, জেমস খুনি না, আসল খুনি এখন নাগালের বাইরে।
ইওর গ্রেস বোধহয় আমার সামান্য নামযশের বিন্দুমাত্রও শোনেননি, শুনলে ও কথা আপনি বলতেন না। আমার চোখে ধুলো দিয়ে সরে পড়া অতটা সহজ নয়। গতকাল রাত 11টায় আমার নির্দেশে গ্রেপ্তার হয়েছেন মিস্টার রুবেন হেজ। চেস্টারফিল্ডের পুলিশের এক বড় কর্তা সে কথা আমাকে টেলিগ্রামের মাধ্যমে জানিয়েছেন।
আপনি তো দেখছি অমানবিক ক্ষমতার অধিকারী, বদমাস খুনিটা তাহলে এখন জেলে। শুনে সত্যি খুশি হলাম। অবশ্য জানি না এর ফলাফল জেমসকে স্পর্শ করবে কিনা।
ডিউকের মুখ থেকে এইবারে যা যা শুনলাম তাতে সত্যি আরো অবাক ও বিস্মিত হয়ে গেলাম আমরা দুজনে। ডিউক বললেন,
যাই হোক, বেশি ভনিতা না করে আরো কোনো কিছু না লুকিয়ে সোজাসুজি বলি, জেমস আমার সেক্রেটারি না, সে আমার নিজের বড় ছেলে। আসলে বর্তমান পরিস্থিতি শুধুমাত্র জেমসের ঈর্ষা আর বোকামির জন্যে আমি এই সংকটের সম্মুখীন হয়েছি। আর এই সংকটজনক পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে একমাত্র উপায় হলো আপনাকে সব খুলে বলা, মিস্টার হোমস। আসলে কিছু কিছু এমন গোপনীয় কথা আছে আমার জীবনের যা বলাটা আমার কাছে খুবই বেদনাদায়ক। তবু যতই কথাগুলো বেদনার হোক না কেন, আমি আপনাকে সব বলবো, কিচ্ছু গোপন করব না। মিস্টার হোমস, আসলে যৌবনে আমি একজনকে ভালোবাসতাম, যে ভালোবাসা জীবনে কেবল একবারই আসে, মনের কোণে চির বসন্তের ফুল ফোটাতে, সেই ভালোবাসা। ভদ্র মহিলাকে বিয়ে করতে চেয়েছিলাম আমি, কিন্তু তিনি রাজি হননি। পাছে এই বিয়ের ফলে আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। তিনি বেঁচে থাকলে আমি আর অন্য কাউকে বিয়ে করতাম না। মারা গেলেন তিনি, সেই সাথে আমার হাতে সঁপে গেলেন শিশু জেমসকে। ওকে আমি মানুষ করেছি শুধুমাত্র ওর মায়ের কথা ভেবে। দুনিয়ার সামনে ওর পিতৃত্ব আমি স্বীকার করতে পারিনি বটে, কিন্তু ওকে আমি উচ্চ শিক্ষা দিয়েছি, সবসময় আমার কাছে কাছে রেখেছি। কি কৌশলে জানি না, একদিন সে সব গুপ্ত কথা জেনে ফেলে আমার। আর তারপর থেকেই নানা ধরনের আবদার করতে থাকে আমার কাছে। আমিও কোনো কথা যাতে সে বাইরে প্রকাশ্যে না নিয়ে আসে তার জন্য সব আবদার মেটাতে থাকি একের পর এক। আমার উপর ওর প্রকৃত অধিকার কি তা জেনে গিয়ে আস্তে আস্তে সে সেই অধিকার ফলাতে শুরু করে। আর আমিও এটা ভালো করে জানতাম যে তার কোনো কথা বা আবদার না শুনলেই সে যে কোনো দিন আমার গুপ্ত কথা প্রকাশ্যে জনসমক্ষে এনে এক বিশ্রী কেলেঙ্কারি ঘটিয়ে দিতে পারে। আর এই ঘটনাগুলো বাইরে জানাজানি হলে আমার আর জনসমক্ষে মাথা তুলে দাঁড়ানো সম্ভব হবে না। অবশ্য শুধুমাত্র এই না, বিবাহিত জীবনের ক্ষেত্রেও আমি সুখী হতে পারিনি শুধুমাত্র এই জেমসের জন্যে। আর সব থেকে বড় কথা কি জানেন, প্রথম থেকে আমার একমাত্র উত্তরাধিকারী ছোট পুত্রকে সে সমানে ঘৃণা করে এসেছে। এইবার আপনি জিজ্ঞেস করতেই পারেন, মিস্টার হোমস, যে এত কাণ্ড ঘটার পরেও কেন জেমসকে আমি আমার আমার নিজের কাছেই রেখেছি। উত্তরে আমি বলবো, এ দীর্ঘ যন্ত্রণা আমি সহ্য করছি শুধুমাত্র মায়ের জন্যে। ওর মুখের মধ্যে, ওর প্রতিটি হাবভাবের মধ্যে, ওর প্রতিটা চালচলনের মধ্যে ওর মাকে আমি খুঁজে পাই। ওর মা যে আমার যৌবনের প্রথম ভালোবাসা, ওর সাথে ওর মায়ের এতটুকু অমিল নেই, তাই ওর মধ্যে দিয়ে আমি আমার অতীতকে দেখতে পাই। আর ঠিক তাই জন্যে আমি ওকে আমার এতটুকু চোখের আড়াল করি না, কিন্তু মনে মনে সবসময় একটাই দুশ্চিন্তা কাজ করে চলে যে ও যদি কোনোভাবে আমার ছোট ছেলে আর্থার মানে সাল্টারের ক্ষতি করে ফেলে। তাই আমি ওকে সুরক্ষিত রাখতে পাঠিয়ে দিয়েছিলাম ডাক্তার হাক্সটেবলের প্রায়ারি স্কুলে। এইবার আসি জার্মান মাস্টার হেইজের প্রসঙ্গে। আসলে এককালে জার্মান মাস্টার আমার প্রজা ছিল। জেন্স তখন আমার এজেন্ট হিসেবে কাজ করত, তখন থেকেই ওদের আলাপ হয়। চিরকাল জার্মান মাস্টার এক নম্বরের বদমাস লোক ছিল, কিন্তু কি বিচিত্র কারণে যে জেমসের সাথে ওর আলাপ ঘটল তা ঠিক করে কখনো বুঝে উঠতে পারিনি। বারবার খেয়াল করেছি নানাভাবে জেমস ভালো লোকেদের সাথে খুব একটা মিশতে পারত না, যত সব নিজ লোকেদের সাথেই ওর বেশি বন্ধুত্ব গড়ে উঠত। আর্থারকে গুম করার পরিকল্পনা ওর মাথায় আসার পর থেকেই ওই লোকটাকে কাজে লাগিয়েছিল জেমস। আপনার মনে আছে নিশ্চয়ই, আর্থার গুম হবার আগের দিন আমি একটা চিঠি লিখেছিলাম। জেমস এই চিঠির খামটা খুলে চিঠিটা সরিয়ে তার ভিতরে ঢুকিয়ে দেয় একটা চিরকুট। চিরকুটে ডাচেসের নাম করে আর্থারকে নির্দেশ দেওয়া ছিল এইরূপ যে আর্থার যেন অমুক দিন অমুক সময়ে দেখা করে তার সঙ্গে। চিরকুটে ডাচেসের নাম দেখে আর্থার আর বিন্দু মাত্র দ্বিধাবোধ করেনি সেখানে যেতে। সেদিন সন্ধ্যায় জেমস সাইকেল চালিয়ে রওনা দেয় সেইখানে। আমাকেও যেমন বলেছে ঠিক তেমন ভাবেই বলছি আপনাকে, জেমস আর্থারের দেখা পেতেই আর্থারকে বলে যে আর্থারের সাথে দেখা করবে বলে তার মায়ের মন খুবই অস্থির হয়ে উঠেছে, সেই জন্যেই সে আর্থারকে দেখবে বলে এতটা উদগ্রীব। তাই আর্থার যাতে জলাভূমিতে চলে যায়, কারণ ওই জলাভূমিতে অপেক্ষা করে আছেন আর্থারের জন্যে আর্থারের মা। আর পাশাপাশি সে এটাও জানায় যে আর্থার যাতে চিন্তিত না হয়ে পড়ে এটা ভেবে যে সে কি করে জলাভূমিতে পৌঁছাবে, সেই ব্যাপারেও জেমস নিশ্চিত করে আর্থারকে। কথা দেয় যে মাঝরাতে আর্থার ওইখানে চলে এলেই একজন ব্যক্তি তাকে ঘোড়ার গাড়ি করে জলাভূমিতে তার মায়ের কাছে পৌঁছে দিয়ে আসবে। আর্থার বেচারা ফাঁদে পা দিল। নির্দিষ্ট সময়ে আর্থার সেখানে এসে পৌঁছিয়ে দেখে হেইজকে ঘোড়ার গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে। দুজনেই সওয়ার হয় তারপর একই ঘোড়ার পিঠে, কিন্তু জার্মান মাস্টার যে পিছু নিয়েছিল তা কিন্তু আগে জানত না জেমস, গতকালকে সবে জেনেছিল সে। পথের মধ্যে যেই রুবেনের চোখে পড়ে যে জার্মান মাস্টার তাদের অনুসরণ করছে, অমনি সে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। আর তার মাথায় আঘাত করতেই পথের উপরই মারা যান ভদ্রলোক। তারপরেই সরাইখানায় নিয়ে আসে আর্থারকে বদমাসটা। আর্থারকে সরাইখানাতে নজরবন্দি করে রাখা হয় মিসেস হেইজের তত্ত্বাবধানে। ভদ্রমহিলার মন কি বড় ভালো, কিন্তু জানোয়ার স্বামীর কোনো আদেশ ঠেলবার ক্ষমতা তার নেই। মিস্টার হোমস, দুই দিন আগে আপনার সাথে দেখা হওয়ার সময়ও আপনি যা জানতেন আমিও ঠিক ততটাই জানতাম, তার থেকে এক তিলও বেশি জানতাম না। এইবার আপনাকে বলি এই অপকর্ম করার পিছনে জেমসের মোটিভটা কি আসলে। আপনাকে তো একটু আগেও বলেছি, আবারও বলছি যে জেমসের তীব্র ও উন্মাদের মতো ঘৃণা ছিল আমার আইনত উত্তরাধিকারী আর্থারের প্রতি। জেমস ভাবত আমার যাবতীয় সম্পত্তির ওয়ারিস একমাত্র নাকি সেই হতে পারে, কিন্তু সামাজিক নিয়মকানুনের জন্য তা সম্ভব না। তাই এই দিক দিয়েও সীমা নেই তার বিদ্বেষের। এইসব ছাড়াও তার আরেকটা বিশেষ মোটিভ ছিল। তার প্রবল ইচ্ছা ছিল যে আমি যাতে ওয়ারিস পরিবর্তন করি। সে ভাবত আমার নাকি সেই ক্ষমতা আছে, এই সম্পর্কেই আমার সাথে সে দরাদরি করতে চেয়েছিল। মনে মনে প্রবল ইচ্ছা ছিল আর্থারকে যদি সে উদ্ধার করে দিতে পারে তাহলে আমি যাতে পুরস্কার স্বরূপ ওয়ারিস থেকে আর্থারের নাম খারিজ করে আবার নবরূপে ওয়ারিস তৈরি করে সেখানে যাবতীয় সম্পত্তি তার নামে লিখে দিই। আর এছাড়াও সে খুব ভালো করেই জানত যে আমি তাকে কোনোদিনও তার অপকর্ম জেনেও পুলিশের হাতে তুলে দিতে পারবো না, তাই এই সুযোগটা সে পার পান নিত। কিন্তু বেচারা জেমস, মনে মনে প্রচুর পরিকল্পনা থাকলেও আমার সাথে আর দরাদরি করার সুযোগটা পেল না। হঠাৎ করে ঘটা অপ্রত্যাশিত ঘটনার ফলে সে দিশেহারা হয়ে উঠল। আর তার এই পরিকল্পনাটা সম্পূর্ণভাবে বানচাল হয়ে গেল শুধুমাত্র আপনার আবিষ্কারের জন্য মিস্টার হোমস। মিস্টার হাস টেবিলের টেলিগ্রাম মারফত জলায় জার্মান মাস্টারের মৃতদেহ পাওয়া গেছে শোনা মাত্রই নিজের চোখে দেখলাম সে আতঙ্কে নীল হয়ে গেল। শোকে উদ্বেগে এমনই অভিভূত হয়ে পড়ল জেমস যে দেখেই কেমন খটকা লাগলো আমার। সত্যি কথা বলতে কি, প্রথম থেকে ওর সম্বন্ধে আমার সন্দেহ ছিল। তারপরে ওর ওই রকম মুহ্যমান অবস্থা দেখে সন্দেহটা পরিণত হলো স্থির বিশ্বাসে। তখনই ওকে চাপ দিলাম আমি, আর কাজও হলো তৎক্ষণাৎ। নিজের ইচ্ছায় প্রথম থেকে শেষ পর্যন্ত স্বীকার করলো সে সবটা। সবকিছু স্বীকার করার পরে আমায় অনুনয় করলো যে আমি যাতে দিন দিনেক সবকিছু জেনেও মুখ বন্ধ করে থাকি, আর এই দিন তিনেকের মধ্যে তা দুষ্কর্ম করার সঙ্গীও গা ঢাকা দিয়ে দিতে পারবে। এইবারেও ওর মুখের দিকে চেয়ে ওর অনুরোধে রাজি হয়ে যাই আমি, ঠিক যেমনভাবে অন্যবার ওর কাকুতি মিনতির কাছে বারবার নিজেকে সঁপে দিয়েছি, ঠিক তেমনভাবে। তারপরেই সঙ্গে সঙ্গে জেমস ছুটল সরাইখানায় হেইসকে সতর্ক করতে ও আর্থারকে সেই অঞ্চল থেকে সরিয়ে ফেলবার ব্যবস্থা করতে। দিনের আলোতে আমি যেতে পারলাম না, সবাই যদি দেখে ফেলে এই ভয়ে। অতএব তাই অন্ধকার হতে না হতেই হাজির হলাম আর্থারকে দেখতে। গিয়ে দেখলাম সে নিরাপদেই আছে, আর শরীরও একদম সুস্থ। তবে চোখের সামনে ওই বিভৎস খুন দেখার পর থেকে প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছিল সে। মিস্টার হোমস, আপনাকে বলে বোঝাতে পারবো না যে কি পরিমাণে ও ভয় পেয়েছিল। ভয় যেন শরীরের প্রত্যেকটা শিরায় উপশিরায় রন্ধ্রে রন্ধ্রে গেড়ে বসেছিল। প্রতিশ্রুতি অনুযায়ী অনিচ্ছা সত্ত্বেও দিন তিনেকের জন্য ওকে রেখে এলাম সরাইখানায়। এছাড়া আর আমার কাছে কোনো উপায়ও ছিল না, কেননা গোটা ঘটনা জানিয়ে পুলিশের কাছে যেতে গেলে প্রথমেই তারা জানতে চাইবে যে এতদিন ছেলেটিকে কোথায় রেখে দেওয়া হয়েছিল আর হত্যাকারী বাকে। তখন আমাকে বাধ্য হয়ে জেমসের নাম সহ যা যা জানি গোটা ঘটনাটা বলতেই হতো, আর আর সেই ক্ষেত্রে শাস্তি হিসেবে জেমসের সর্বনাশ হতোই হতো। এইসব ভেবেই দিন তিনেক চুপ থাকা শ্রেয় ভেবে চুপ করে থাকলাম। মিস্টার হোমস, আপনি অকপটে আমাকে সব কথা খুলে বলতে বলেছিলেন, তাই আমি কথা রেখে আপনাকে সব খুলে বললাম, কোনো কিছু গোপন না করে। এইবার আপনার পালা আমাকে সাহায্য করার।
আমি আপনাকে নিশ্চয়ই সহায়তা করব, কিন্তু প্রথমেই আপনাকে একটা কথা বলি, আইনের চোখে আপনি কিন্তু নিজেকে এক ভীষণ ডেঞ্জারাস পরিস্থিতিতে এনে দাঁড় করিয়ে ফেলেছেন। আপনি একজন ক্রিমিনালকে সাহায্য করেছেন, এছাড়াও একজন খুনিকে গা ঢাকা দিতে সহায়তা করেছেন। কারণ রাতারাতি এই অঞ্চল থেকে নিজের সাকৃতকে সরিয়ে দেওয়ার জন্য ওয়াইল্ডারের যা অর্থের প্রয়োজন হয়েছে তা নিশ্চয়ই আপনি সরবরাহ করেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমার।
ডিউক হোমসের কথায় সম্মতি জানিয়ে বললেন,
জানি মিস্টার হোমস, জানি আমার এই কাজটা বড্ড অন্যায় হয়েছে, কিন্তু কি করব বলুন মিস্টার হোমস, আমি যে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম।
বাস্তবিক ব্যাপারটা কিন্তু বড়ই সিরিয়াস ইরোক্রেস, আর তার থেকেও নিন্দনীয় হলো আপনি আপনার ছেলের সাথে কিন্তু খুবই অন্যায় করেছেন। তিন দিনের জন্য তাকে ওই রকম একটা নোংরা সরাইখানায় ফেলে রেখে আসা কিন্তু মোটেই যুক্তিযুক্ত কাজ হয়নি। ইরোক্রেস, কেবলমাত্র একটা শর্তে আমি আপনাকে সহায়তা করতে পারি, আপনি এখনই আপনার বাটলারকে ডেকে পাঠাবেন, আর আমি আমার ইচ্ছা মতো তাকে একটা আদেশ করব।
কোনো কথা না বলে শার্লকের নির্দেশ মতো বৈদ্যুতিন বোতাম টিপে চাকরকে ঘরে ডাকলেন ডিউক। হোমস চাকরকে বলে ওঠে,
সুখবর আছে তোমাদের জন্য, ছোট্ট লর্ডকে পাওয়া গেছে। হিজ গ্রেসের ইচ্ছা অনুযায়ী তাই তোমাকে অনুরোধ করছি এক্ষুনি একটা গাড়ি পাঠিয়ে দ্য ফাইটিং কক থেকে তাকে নিয়ে আসার ব্যবস্থা করো যত তাড়াতাড়ি সম্ভব।
চাকরটি বেরিয়ে যেতেই ডিউকের দিকে ফিরে আবার বলা শুরু করলো শার্লক,
ভবিষ্যতের পাকা ব্যবস্থা তো হয়ে গেল, তাহলে এবার আপনার অতীতকে একটু ঢিলে দেওয়া যেতেই পারে। দেখুন ইওর গ্রেস, আমি সরকারি কাজ করি না, এবং যতক্ষণ সব কিছুর সম্ভাবনা রয়েছে ততক্ষণ আমি যা জানি সেটা প্রকাশ করার কোনো কারণও দেখি না। হেজ সম্পর্কে আমার নতুন করে কিছু বলার নেই, তার অপরাধ হিসাবে ফাঁসি অনিবার্য, তাকে বাঁচাতে বিন্দুমাত্র প্রচেষ্টা করব না আমি, এবং আগ্রহীও নই। তবে হ্যাঁ, সে এখন পুলিশের কাছে কি তথ্য ফাঁস করবে না করবে তা আমি জানি না। তবে ইওর গ্রেস, আপনাকে আমি একটা ছোট্ট উপদেশ দিতে পারি, আপনি তাকে বুঝিয়ে দিতে পারেন কোনো ভিতরকার তথ্য ফাঁস না করে সে যদি বোবা হয়ে থাকে তাহলে সেটাই হবে বুদ্ধিমানের মতো কাজ ও তার স্বার্থের পক্ষে অনুকূল। পুলিশ সেটাই জানবে যে মোটা টাকার লোভে সে কিডন্যাপটা করেছিল, আর আসল তথ্য যদি পুলিশ না খুঁজে পায় তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি নিজে যেচে আমি তাদেরকে জানাবো না। আপনাকে আরও একটা কথা বলতে চাই আমি, মানে কথা না বলে একটু
বরং সতর্ক করে দিতে চাই বলতে পারেন। বলছিলাম যে এত কাণ্ডের পরও আপনি যদি ওয়াইল্ডারকে আপনার কাছে রাখেন তাহলে নতুন করে কিন্তু আবার কোনো বিপদের সম্মুখীন হতে পারেন আপনি বা আপনার পরিবার। অতএব এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। কিন্তু
আপনি একদম ঠিক কথাই বলেছেন, আমিও যে এই আশঙ্কাটা করিনি তা নয়, আর এই জন্যই বলতে পারেন আমি ঠিক করে ফেলেছি জেমসকে অস্ট্রেলিয়াতে পাঠিয়ে দেব নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য।
বেশ ভালো সিদ্ধান্ত ইয়োরক্রিস। তাহলে আর একটি কথাও বলি, আপনি বলেছিলেন আপনাদের বিবাহিত জীবনে অশান্তি ও আকস্মিকভাবে ছেদ ঘটানোর জন্য অনেকাংশেই এই জেমস ওয়াইল্ডারই দায়ী। তাহলে এখন যখন জেমস অস্ট্রেলিয়া চলেই যাচ্ছে, তাহলে আপনি এইবার আর বিলম্ব না করে ডাচেসের প্রতি যে অন্যায় হয়েছে, যে অবিচার হয়েছে, তার সুরাহা করার ব্যবস্থা করে আবার আপনাদের বৈবাহিক সম্পর্কটা নতুন করে পুনরায় শুরু করতে চেষ্টা করুন।
সেই ব্যবস্থা আমি করে ফেলেছি মিস্টার হোমস। আজকে সকালেই ডাচেসকে আমি চিঠি লিখেছি।
ডিউকের কথা শুনে আমি আর শার্লক বেশ খুশি হলাম। যাক, তাহলে এখানকার সমস্ত রহস্যর কিনারা হলো। অবশ্য আমার বন্ধুবর, মানে এই বিশ্ববিখ্যাত গোয়েন্দা, যেইখানে উপস্থিত থাকবে সেইখানকার কোনো রহস্য না ভেদ হয়ে পড়ে থাকবে না। মনটা বেশ হালকা লাগছে। আমি আর শার্লক এইবারে উঠে দাঁড়ালাম। ডিউককে বিদায় জানানোর প্রাক মুহূর্তে হোমস হেসে বলে উঠল,
তাহলে স্যার, আমি আর আমার বন্ধুবর নিজেদেরকে অভিনন্দন জানাতেই পারি, কি বলেন? এত অল্প সময়ের জন্য উত্তর ইংল্যান্ডে বেড়াতে এসে রহস্যের কিনারা করে অনেকগুলো সুখময় পরিণতির সূচনা করে যেতে পারলাম।
কিন্তু এখন অবশ্য একটা ছোট্ট বিষয় খটকা আমার যায়নি। ওই হেজ যে ঘোড়ার পায়ে গরুর খুর পড়িয়েছিল, এরকম অসাধারণ আইডিয়াটা কি জেমসই শিখিয়েছিল তাকে?
বেশ চিন্তিত মুখে দাঁড়িয়ে রইলেন তিনি। তারপরে চোখের তারায় নিবিড় হয়ে উঠল বিস্ময়। দরজা খুলে মিউজিয়ামের মতো সাজানো একটা বড় ঘরে নিয়ে গেলেন আমাদের। তারপরে ঘরের কর্নারে রাখা একটা আলমারির দিকে আঙুল তুলে দেখালেন আমাদের। আমরা আলমারির দিকে তাকাতেই চোখে পড়ল পাথরের উপরে খোদাই করা কয়েক ছত্র লেখা রয়েছে। বিবরণটি ঠিক এই রূপ ছিল। হোল্ডারনেস হলের পরীক্ষা খনন করে এই নালগুলি পাওয়া গেছে। প্রকৃতপক্ষে এই নালগুলি ঘোড়ার পায়ে লাগানোর জন্যই ব্যবহার করা হয়। ধরে নেওয়া হয় যে এই বিশেষ ধরনের নালগুলি দ্বিখণ্ডিত শুধুমাত্র অনুসরণকারীদের বিভ্রান্ত করার জন্য। এটা অনুমান করা হয় যে এই বিশেষ ধরনের নালগুলি মধ্যযুগীয় হোল্ডারনেসের কয়েকজন লুঠেরা ব্যারনের আমলে তৈরি করা হয়েছিল। আলমারিটা খুলে ফেলল হোমস। তারপর একটি নাল হাতে তুলে নিয়ে থুতু দিয়ে আঙুলটা ভিজিয়ে নিয়ে আলতো করে ঝুলিয়ে নিল নালের উপরে। ব্যাস আঙুলটা ঝোলানো মাত্রই সবার চোখের সামনে হোমসের আঙুলে উঠে এলো একটা পাতলা কাদার স্তর। একগাল হেসে আলমারির ডালাটা বন্ধ করতে করতে হোমস বলল,
ধন্যবাদ ইয়োরক্রিস। উত্তর ইংল্যান্ডের সবচেয়ে কৌতূহল উদ্দীপক দ্বিতীয় বস্তুটি অবশেষে দেখতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য।
এমন অতি আশ্চর্য ধরনের নালটা যদি দ্বিতীয় স্থান পায়, মানে কৌতূহল সৃষ্টি করার জন্য, তাহলে তোমার চোখে কৌতূহলই আশ্চর্যজনক প্রথম জিনিসটা কি? আমার প্রশ্নের উত্তরে হোমস হাসল। তারপরে চেকটা ভাঁজ করে নোট বইয়ের ভিতরে অতি যত্নে ও সন্তর্পণে রেখে দিল। আর তারপরে নিজের পকেটে বইটা চালান করার আগে বার কয়েক হাত বুলিয়ে নিয়ে,
আমি বড়ই গরিব,
এই কথাটি আওড়ানোর সাথে সাথে আমার দিকে ফিরে বলল,
তাহলে সব জটিলতা রহস্য খটকার অবশেষে হলো অবসান। এবার ফিরি নিজের স্থানে। চল হয়ে ওয়াটসন।